মন মুগ্ধকর হৃদয়ের প্রশান্তি মদিনা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك نبي الله ফজিলতম একটি হাদিসের বাক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যায়যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুন লাকুম ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ তোমরা তোমাদের বৈঠকগুলোকে আমার উপর দরুদ শরীফ পাঠের মাধ্যমে সজ্জিত করে নাও, কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করাটা তোমাদের জন্য কিয়ামতের দিন নূর হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদ্রিদ চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান হৃদয়ের প্রশান্তি, আর আজকের বিষয় হচ্ছে সচ্ছলতা লাভের উপায়। আমরা আমাদের পরিবারের মধ্যে শান্তি চাই, পরিবারের মধ্যে আমরা শান্তি চাই, অর্থনৈতিক শান্তি, অর্থনৈতিক মুক্তি, বা ঘরের মধ্যে আমাদের পরিবেশটা স্বাচ্ছন্দ্যপূর্ণ থাকুক, এটা আমরা সবাই চাই। এখন এর উপায় কী আর এটা আমরা পাচ্ছি না বা কেন? আসল সচ্ছলতা কাকে বলে? এটা দুনিয়ার ভাষায় এটার অর্থ হয়তো একরকম দাঁড়ায়, কিন্তু শরীয়তের ভাষায় আসল যেটা আমাদের স্বাচ্ছন্দ্যতাবোধ এবং সচ্ছলতাবোধ, এটা আর অর্থ অন্যটা দাঁড়ায়। আজকে ইনশাআল্লাহ আমরা মুবাল্লিগা দাওয়াত ইসলামীদের থেকে আমরা এ ব্যাপারে কিছু শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত নিগরান কামাল আত্তারি ভাই, সাথে সাথে রয়েছেন আমাদের শাহরুখ কাদেরি ভাই। মাশাআল্লাহ, আপনাদের উভয়কে জানাই অভিনন্দন আমাদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে। শুরুতেই আমরা যাচ্ছি কামাল ভাইয়ের কাছে। কামাল ভাই, সচ্ছলতা বলতে আমরা কী বুঝি?
আল্লাহ তাআলা কিয়ামত অবধি সমস্ত উম্মত মুহাম্মদকে সচ্ছলতা দান করুক, কারণ এটা এমন একটা নিয়ামত যার কাছে এটা আছে মনে করে দুনিয়ায় তার কোনো টেনশনই নেই। সচ্ছলতা লাভের, দারিদ্রতা দূরীকরণের অনেকগুলো উপায় আছে, তার মধ্যে আমি কয়েকটা দিক বলবো, হয়তো মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনি বলবেন এটা কি। সচ্ছলতা অভাব দূরকরণের অনেকগুলা ফন্তার মধ্যে প্রথম একটা ফন্তা আছে, যেটা হাদিসে মুবারাকার মধ্যেও আছে, যেটা আমল করলে বন্দার অনেক ধরনের লাভ তো আছে আছে, তার মধ্যে একটা লাভ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তার অভাবকে দূর করে দিবেন। এখন এই জিনিসটা কি? জিনিসটা একদম আসান, যে জিনিসটা আমল করার কারণে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা পেয়ারা সাহাবি মুয়াজ্জিনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সেটা হচ্ছে হাদিসে মুবারাকায় এই ধরনের আছে, যে ব্যক্তি সর্বদা উজু অবস্থায় থাকে আল্লাহ তার অভাব দারিদ্রতাকে দূর করে দেন, অর্থাৎ সে সচ্ছলতার মধ্যে এসে যায়। তো প্রথমে বলবো, আমি মুসলমান, উজু অবস্থায় থাকি, কারণ মৃত্যু কখন আসে আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। এক তো উজু করার কারণে অভাব দূর হয়, উজু অবস্থায় থাকার কারণে অভাব দূর হয়, আর সাথে সাথে বড় যেটা, উজু অবস্থায় থাকার কারণে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ দূর করে দেয়। তো এটা তো একটা আছে উজুর ক্ষেত্রে। আরেকটা জিনিস বেশি আমার আপনার মাঝে দরকারি, সেটা হচ্ছে আমরা এখন বেশিরভাগ অপচয় করি, অপচয় একদম পয়সাওয়ালা থেকে শুরু করে একদম দরিদ্র পর্যন্ত, একটা যেন একটা এমন একটা ভয়াবহ ভাইরাস ঢুকে গেছে, মানে আমাদের রন্ধ্রে রন্ধ্রে অপচয় করাটা মনে হয় খুব স্টাইল। দেখেন, দেখেন আপনার যতটুকু জরুরত আয় বুঝে বিয়াই করো, এই একটা ফর্মুলা আমাদের দেশে আমরা বলি, তাকে আই বুঝে বি আই করো, চাদরের বাইরে ফা বের করিও না, মশারির বাইরে ফা বের করিও না। তো এই জিনিসটা বিলাসিতা এবং অপচয় দুইটা জিনিস একত্র হয়ে গেছে এখানে। বিলাসিতা, আপনার ইনকাম আছে মনে করো 20,000 টাকা বা 10,000 টাকা, আপনি বিলাসিতার কারণে অনুষ্ঠান করেন 1,00,000 টাকার, সব গলায় গলায় কি এখন আপনি কর্জ দিবেন না অভাব দূর করবেন? কারণ কর্জওয়ালার কর্জ তো আগে দেওয়া লাগে, কথা থেকে বাঁচবেন না ফেডের কুদা দূর করবেন? তো এই জন্য বিলাসিতা, লোকে এমন করে আমাকে করতে হবে, এটার কারণে মানুষ দারিদ্রতার মধ্যে পড়ে যায়, অপচয় করার কারণে দারিদ্রতার মধ্যে পড়ে যায়। কারণ কিতাবে আছে, বান্দা যখন নিয়ামতের কদর করে না, ওই নিয়ামত আল্লাহ যে কোনো মুহূর্তে তা থেকে চিনে নিতে পারে। এই জন্য সচ্ছলতা এটা একটা নিয়ামত, অভাব মুক্ত থাকা এটা একটা নিয়ামত, আর্থিক সচ্ছলতার মধ্যে থাকা এটা একটা কি নিয়ামত। তো এই নিয়ামতের শুক্রিয়া যদি আদায় করা না হয়, না করি অফসের মধ্যে বা বিলাসিতার মধ্যে, তাহলে দারিদ্রতা এমনি তো ওয়েলকাম যে কোনো মুহূর্তে জানাইতে পারে। এই জন্য বলবো বিলাসিতাওয়ালা এটা নিয়ে তো আরও ডিসকাস হবে ইনশাল্লাহ। প্রথমে অপচয়টাকে আমরা কী করি, রোধ করি। অপচয় পানির অপচয়, গ্যাসের অপচয়, কাবারের অপচয়, অর্থাৎ আমার আপনার ঘরের মধ্যে যা যা আমরা করি, লাইটের বিদ্যুৎ হয়তো আমার লাইটটার দরকার নাই চলতেছে, যদি আমি বন্ধ করে দিতাম তাহলে হয়তো 2,000 টাকা হয়তো 1,000 টাকায় বিল আসতো বিল। তো এই ধরনের সব দিক দিয়ে অপচয়গুলা যদি আমরা একটু প্রথমে নির্ণয় করি, এটা না হলে চলে, তাহলে বন্ধ করে দিই, এই কাজটা না করলে হবে, ওখানে কদম না রাখি, অপচয় করা থেকে নিজেকে বাঁচাই, কারণ অপচয়কারী শয়তানের ভাই বলা হয়েছে।
মাশাআল্লাহ, আমাদের যে দর্শকবৃন্দ, আমরা দুটি উপায় খুঁজে পেয়েছি। একটা হচ্ছে আমরা যদি আমলের মাধ্যমে আমরা নিজের ভিতর পরিশুদ্ধতা আনি, তো ইনশাআল্লাহ আমাদের দারিদ্রতা দূর হবে, স্বচ্ছলতা চলে আসবে। সেটা হচ্ছে কি, আমরা সবসময় ওযু অবস্থায় থাকি, ওযু করলে আল্লাহ তাআলা তার উপর আর্থিক স্বচ্ছলতা দান করেন এবং এটার কারণে পরিবারের মধ্যে আমাদের শান্তি নসিব হবে। আরেকটা হচ্ছে আমরা অপচয়কে রোধ করি, যেটার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এদিকে দৃষ্টি দেওয়ার জন্য বলেছেন যে আমরা যেন অপচয় না করি, অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটাকে শয়তানের ভাইয়ের সাথে সাদৃশ্যতা কোরআনে পাকের মধ্যে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা যেটা অপছন্দ করেন সেটা আমরা কেন করব? তাই আমরা আমাদের কামাল ভাই যে পরামর্শ দিয়েছেন সেই হিসাবে আমরা চলি, আল্লাহ তাআলা আমাদেরকে অর্থনৈতিক স্বচ্ছলতা দান করবেন। আমরা যাচ্ছি শাহরুখ ভাইয়ের কাছে। মাশাআল্লাহ, শাহরুখ ভাইকে আমার অর্থাৎ এই হৃদয়ের প্রশান্তি অনুষ্ঠানে আমরা প্রথম পেয়েছি, মাশাআল্লাহ, আপনাকে আবার মোস্ট ওয়েলকাম, মাশাআল্লাহ। তো চলুন আমরা আলোচনার দিকে যাই, যে শাহরুখ ভাই অনুষ্ঠানের আজকের বিষয় হচ্ছে স্বচ্ছলতা লাভের উপায়। তো আপনি একটা পরিবারকে কিরকম স্বচ্ছলতা বোধ সম্পন্ন দেখতে চান?
বিসমিল্লাহ রহমানুর রহিম। এই মাসুদুজুর আজকের বিষয় যেটা নেওয়া হয়েছে স্বচ্ছলতা লাভের উপায়।
জি,
শুরুতেই দর্শক শ্রোত যারা শ্রবণ করছেন এটা বলতে চাই, এই স্বচ্ছলতা জিনিসটা আমরা আসলে বলতে কী বুঝি, স্বচ্ছলতা জিনিসটা কি? বেশিরভাগ মুসলমান আজকে দুনিয়াতে এমন হয়েছে যে স্বচ্ছলতা বলতে আমরা যে জিনিসটাকে বুঝি যে আর্থিকভাবে কি হওয়া, সচ্ছল হওয়া, সুখী হয়ে যাওয়া, তার গাড়ি বা ধন সম্পদ হবে, চাহিদা যেন মেটাতে পারে, সেটা তার পরিবারের জন্য হোক, সেটা তার ধন সম্পদ বাড়ানোর জন্য হোক, মানে বিলাসিতা জীবনযাপনের জন্য হোক, প্রতিটা ক্ষেত্রেই সে যদি তার সম্পদ দিয়ে কী করতে পারে, তার চাহিদাগুলো মেটাতে পারে তাহলে, এবং এটা অর্জনের জন্য চেষ্টা করে ওটাকে এবং ওটা পেয়ে যায়, তাহলে এটাকেই মনে করে কি স্বচ্ছলতা। কিন্তু হাদিসে পাকের মধ্যে এসেছে সত্যিকারের স্বচ্ছলতা যেটা, সেটা হচ্ছে হৃদয়ের অন্তরের স্বচ্ছলতা,
হৃদয়ের প্রশান্তি,
হৃদয়ের প্রশান্তি। কেননা একজন গরিব দেখেন, যিনি খেটে খাই, যিনি দিনমজুর, যিনি এই রিক্সা চালাই, আপনি দেখবেন ইনার টেনশন বলতে গেলে নাই
নাই।
কিন্তু একজন যিনি 20,000 টাকা দামে চাকরি করেন, ওনার টেনশন 20 গুণ বেশি এই রিক্সাওয়ালার চেয়ে। কেন বেশি? কেননা ওনার ওই 20,000 টাকার খরচের খাতও বেশি, আবার ইনার খাত অনুযায়ী এখন যেহেতু সময় যাচ্ছে, দিন দিন খরচ বাড়ছে, এটা আবার উপার্জনের চাহিদাও কি বেড়ে যাচ্ছে, তাহলে ইনার দিন দিন মানে ইনকামের সাথে চাহিদা বেড়ে যাচ্ছে, তাহলে ইনার টেনশন বেড়ে যাচ্ছে, উপার্জন কিভাবে করবে, সচ্ছলতা কিভাবে আনবে। কিন্তু যারা গরিব, যারা আল্লাহ তাআলা যা দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকে একজন দিনমজুর, ইনার মধ্যে কিন্তু সত্যিকারের সচ্ছলতা এটা পাওয়া যায়। আপনি একজন দিনমজুরকে যদি প্রশ্ন করেন কামাল ভাই, তাহলে তাকে দেখবেন মানে আপনি কেমন আছেন, সে যদিও বা কষ্ট হয় তার, কিন্তু সে মানসিকভাবে রাত্রে যে প্রশান্তিটা পায় সেটা একজন ধন সম্পদ হলো ব্যক্তি।
একটা জিনিস করা দরকার, গরিব বলেন দরিদ্র বলেন সবাই আপন আপন অবস্থা অনুযায়ী টেনশনে আছে সবাই। ভিক্ষুককে দেখেন এ কয় ভাই রাতে কিভাবে খাবো, এর ভিক্ষার টেনশনে আছে তো, এক কথা টেনশন তো সবার আছে। তো সচ্ছলতার সহজ যেটা পন্থা আমার হিসাবে, আল্লাহ বান্দাকে যখন যে অবস্থায় রাখে ওই অবস্থায় রাজি থাকা হচ্ছে সচ্ছলতা আসল। কারণ দেখেন গরিব বলতেছে আমার দ্বারা কি হবে না, এই জন্য পারতেছি না, তার মানে এ রাজি হয় নাই, অফারগতাই কবুল করছে। যে ধনী বলতেছে আমি চেষ্টা করলাম অনেকক্ষণ যা সফর করে নিলাম এটা না, অর্থাৎ আমি আপনি যদি সচ্ছল থাকতে চাই সচ্ছলতাকে দৌলত দিয়ে নির্ণয় না করি।
আচ্ছা আল্লাহ তাআলা আমাকে যা নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের
তাওয়াক্কুল মানে ভরসা, সন্তুষ্ট, রাজি যা আছে আলহামদুলিল্লাহ। যেমন কারো কাছে চাল আছে, ডাল আছে, ভাত, আবার কারো কাছে টেবিল বত্তি আছে,
তরকারি আছে,
অভাব নাই, ও টেবিল বত্তি টাকার ভরো বলে আমি খেতে পারতেছি না, ওর ক্ষুধা আছে কিন্তু খাবার নাই, কার অনেকের। তো জন্য বান্দার সচ্ছলতা তখন আসবে যেই যেই অবস্থায় তাকে ওই অবস্থা অ্যাকসেপ্ট করে নেওয়া, আলহামদুলিল্লাহ মাওলা, তখন কি হবে সচ্ছলতা এসে যাবে, কারণ তার তো আর চাহিদা নেই।
চাহিদা নেই,
অসচ্ছলতা কখন শুরু হয়, যখন চাহিদা ডিমান্ড
বেড়ে যায়
শুরু হয়। তো যখন আমরা আমাদের জিন্দেগি, যে আমি শুরুতে বললাম আমি বিলাসিতা নিয়ে কথা বলবো, আমরা বিলাসিতার চ্যাপ্টারটাকে ক্লোজ করি। দেখেন আমার একটা ফ্যাট, আপনার একটা ফ্যাট, এটা মাংস খেলেও বড়ে যাবে, আবার এটা ডাল ভর্তা খেলেও বড়ে যাবে। এখন আপনার আমার যদি চাহিদা হয় আমি পোলাও কুরমা ছাড়া এটাকে ভর্তি করবো না, তো আপনি যদি এটা না পান তাহলে আপনি অসচ্ছল হয়ে গেলেন। আমরা আমাদের পেটটাকে জরুরতের জন্য যতটুকু দরকার ততটুকু আল্লাহ তাআলার ইবাদতের শক্তি পাওয়ার জন্য এটাকে দিই, তখন আমি কি হয়ে গেলাম রসনা বিলাস থেকে বেঁচে গেলাম। অনেক ভাই আছে মজাইজের দর্শক আছে যারা ভালো খাবার না হলে খাবার খায় না,
খায় না,
দেখেন আমি আপনি বিলাসিতার যে খাত গুলো আছে এগুলাকে বয়কট করি। যেমন
বিলাসিতা না কামাল ভাই, এগুলাকে তো আমরা আমাদের নেসেসারি যেগুলো প্রয়োজনীয় লিস্টের মধ্যে নিয়ে নিয়েছে, আমার লাগবে
আপনি এটা না করলে মারা যাবেন, এটা ডাক্তার বলতে পারেন যে আমি যদি সুস্বাদু খাবার না খাই মেরে মরে যাবো, আমি যদি আলু ভর্তা ডাল ভর্তা খাইয়া ফ্যাট অতিবাহিত করলাম বরং তো আমি আর সুস্থ থাক,
সুস্থ থাকবে।
যে মাইন্ডের যে একটা বিমারি, মনের একটা যে বিমারি, এটাকে দূর করি। এক দেখেন একজন বান্দা নিজেকে সচ্ছল আনার জন্য বর্তমানে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ ব্যবসায়ী, বেশিরভাগ মানুষ হারাম পথে ফাঁ রাখতেছে। কারণ মনে করো
যখন অসচ্ছলতার পথে পা বাড়ে তখনই
মনে করো আপনার ইনকাম আছে 10,000 টাকা কিন্তু ঘরে খরচ হয় 30,000, ওই বিলাসিতে বাড়াই দিচ্ছেন। এখন এই ঘুষ খায়, এই সুদ খায়, এই ফাইলার খায়, নাহলে টাকা আজ হয় না, কেন এগুলো হচ্ছে? একটা কারণ, অর্থাৎ চাহিদা বিলাসিতা, বুজন বিলাসিতা, রসনা বিলাস, যেটা বলি আমরা নিজের চাহিদাকে আমরা বাড়িয়ে ফেলছি, যার কারণে আমরা দিনদিন অসচ্ছল হচ্ছি, সচ্ছল হচ্ছি না। দেখে সচ্ছল ওই ব্যক্তি আমার হিসাবে বলবো মাদারজালের দর্শক কি মনে করে আমি জানি না, যেটাই মনে করেন ওই ব্যক্তি সচ্ছল, যেই ব্যক্তি দুই নম্বরই থেকে বেশি যতটুকু আছে ততর উপর রাজি আছে,
আল্লাহ তাআলার উপর পরিপূর্ণতা অক্ষল,
আল্লাহ পরিপূর্ণ সচ্চল। কারণ আমি বলি, যদি আমি সচ্ছলতার নামে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আপনি দেখবেন মানুষ যখন মারা যায় তার নামে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা লোন থেকে যাচ্ছে, মানুষ সুন্দর বিল্ডিংয়ের নামে লোন নিয়ে বিল্ডিং নির্মাণ করেছে, পরিশোধ করার আগে সে কোথায়? আমি যে একটা ভালো বিল্ডিং নির্মাণ করতে পারি, মাসে মাসে আমার ভাড়া আসবে, আমার তো অভাব দূর হয়ে যাবে। এখন আমি এই সচ্ছলতা দূর করতে গিয়ে, আনতে গিয়ে, অভাবকে দূর করতে গিয়ে আমরা আরো বেশি মুসিবতের মধ্যে ফেসে যাচ্ছি। কারণ বাপের লোন সন্তান মেজরিটি পরিশোধ করে না, আমার বাপ দিছে আমি কি করতাম? এক তো সচ্ছলতা আনার জন্য শরীয়ত বিরোধী রাস্তায় যেখানে কদম দিচ্ছি এগুলা বয়কট করি। দুই, সচ্ছলতার আরেকটা সহজ পন্থা আছে, এক টাকা দান করো দশ টাকা বিনিময় নাও,
ব্যয় করো, আল্লাহ
আল্লাহ রাস্তায় খরচ করো। যেমন একটা দানা যদি আপনি বপন করেন মাটিতে, এটা গাছ ছয় মাস উদ্ভায় তারপর এটা ফল দেয়, ওই একটা দানা থেকে হাজার দানা জন্ম নেয়। সচ্ছলতা যেমন আছে, যে ব্যাস যাহারা নিজের অভাবকে দূর করতে চায় তার উচিত বেশি পরিমাণে সৎকার করো। এখন সৎকার করার জন্য কুড়ি টাকার দরকার নেই, ভাই ডেলি এক টাকা করো, দুই টাকা করো, এটাও তো সৎকার, মানে আপনার তৌফিক অনুযায়ী। এইভাবেও কি করা যায়,
লাভ করা যায়,
এইভাবে নিজের অভাব দূর করা যায়।
আসলে কামাল ভাই আরেকটা পয়েন্ট যেটা, যে এখন তো আমরা দুনিয়াদার হওয়াতে দুনিয়া বিসম্পদ অর্জনের ক্ষেত্রে নিজের কি কি বুঝি, সচ্ছলতা বুঝি, কিন্তু প্রকৃত সফল ব্যক্তি সেই, প্রকৃত সচ্ছলতা ব্যক্তি সেই যে নিজের আখিরাতের অভাবগুলোকে কি দুনিয়াতে থাকা অবস্থায় পূরণ করার সৌভাগ্য অর্জন করে। তা আপনি সাহাবা ইকরামদেরকে দেখুন, যারা বুজুর্গানে দিন রহিমুল্লাহুল মুবিন, ইনাদের দেখুন ইনারা জীবন কীভাবে অতিবাহিত করেছেন। যেমন আমার হুজুর গোসা পাক শাহিন সাহেব বাগদাদ রদিল্লাহ তাআলা আনহু, ইনি চাইলে কি ইনার ধন সম্পদের অভাব হতো? ইনার এই যদি দুনিয়াতে আরামা এসে জীবনযাপন করতে যেতে সেটার কি অভাব হতো? কিন্তু সেটা হতো না, সেটা চাইলে পারতেন ইনি, কিন্তু এটা করেন নাই। আল্লাহ তাআলার অল্প দৃষ্টি, যেটা যেটা সাহাবায়ে কিরাম যে সুন্নাত মোবারক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মোবারক, অল্পর মধ্যে যা রয়েছে তা নিয়ে নিজেকে সন্তুষ্ট রেখেছেন। এবং আল্লাহ তাআলা পরবর্তী যে স্টেপগুলো আমাদের রয়েছে আখিরাতের, কবর, হাশর, ফুলসিরাত, মিজান, এগুলোকে কিভাবে কি করবে, পার করবে, ওই অভাবগুলোকে কিভাবে মোচন করবে, এ নিয়ে টেনশনে থাকতেন, ফিকিরে থাকতেন। আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মধ্যে এত বেশি কি মগ্ন হয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলা, যে ইনি অল্প যদি খেত এটাই কি হয়ে যেত ইনার জন্য। অনেক সময় আমার হুজুর গোসা পাক রদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীতে এসেছে, ইনি নাগাতার কি আপনার এই রোজা রাখতেন,
মাশাআল্লাহ
নাগাতার রোজা রাখতেন, এমনকি জঙ্গলের মধ্যে যখন হতো ২৫ বছর এমন পার করেছেন ইনি, মানে গাছের লতা পাতা খেয়ে কি করেছেন জীবন অতিবাহিত করেছেন। সেখানে গাছের লতা পাতা যেখানে হুজুর গোসা পাক খাচ্ছে, আর সেখানে আমরা বর্তমানে নিজের মানে পেট ভরার জন্য কত ধরনের আইটেম কি নিজে সাজিয়ে নিচ্ছি,
সবজি তরকারি দিয়ে আমাদের ভাত
ভিতরে আমাদের যেটা
অনেক কিছু আইটেমস লাগে, আপনার এগুলা খাওয়া যাবে কিন্তু আমার খাওয়া যায় না, পরিবারের মধ্যে এরকম সদস্য আমরা দেখি আর কি। যাই হোক কামাল ভাই, যেটা আমরা বুঝে নিলাম, একটা হচ্ছে আল্লাহ তাআলা যাকে যা দিয়েছে যে অবস্থায় রেখেছে সেই অবস্থায় সন্তুষ্ট থাকা, আর চাহিদার লিস্টকে না বাড়ানো।
আর আপনি যে হুজুর যেটা প্রশ্ন করেছেন, আমি যদি চাই আমার পরিবারকে কিভাবে সচল করব,
তাহলে
শুরুতে প্রথমে আমাকে নিজেকে শরীয়তের উপর আমল করতে হবে, নিজেকে হারাম পন্থা মানে আমার যে চাহিদা বাড়ছে এটাই কি করতে হবে, লিমিটেশনের মধ্যে রাখতে হবে, শরীয়তের মধ্যে আছে কিনা আমাকে এই জিনিসটা আগে প্রথমে চিন্তা ফিকির করতে হবে, আমি এই অভাবটা পূরণ করার জন্য হারাম দিকে এগুচ্ছি কিনা। যদি আমার মধ্যে এটা চলে আসে যে আমি নিজেকে অল্পের মধ্যে কি করতে পারবো, সন্তুষ্ট রাখতে পারবো, তাহলে নিজের পরিবারকে তরবিয়ত দিতে পারবো, নিজের পরিবারকে বুঝাতে পারবো। ওনা তো নিজ থেকে যদি প্রথম হয়ে যায় তাহলে ইনশাল্লাহ নিজের পরিবারও কি হয়ে যাবে, সচ্ছলতার মধ্যে চলে আসবে। আর ওনাদের চাহিদা যেগুলো এই ব্যাপারে বিভিন্ন কোরআন হাদিসের আলোকে যে সাহাবায়ে কিরামদের বিভিন্ন ত্যাগ বুজুর্গানে দিনে পড়ানো, এগুলোর জন্য উৎসাহিত দেয়। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক কি হয়ে থাকে এরকম তরবিয়ত, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নতের বিভিন্ন রিসালা কিতাবের মধ্যে অল্প দৃষ্টির মধ্যে।
খুব সুন্দর বলেছেন, গত সপ্তাহে মাদানী মুজাকারা বাবা আমির আহলে সুন্নত এমন একটা তরবিয়ত করলেন আমাদেরকে, বাপা যারা অন্ধ তাদেরকে নিয়ে বসলেন, যারা বধির বোবা তাদেরকে নিয়ে বসলেন, এক সাইডে অন্ধ ইসলামী ভাইরা, এক সাইডে বোবা বধির। তো যারা অন্ধ তাদেরকে বললেন যে তোমরা কি এটার উপর খুশি হবা যে আল্লাহ তারা তোমাদের অন্ধত্ব দূর করে দিবে কিন্তু তোমাদেরকে বোবা বধির বানাই দিবে, আর যারা বোবা বধির ছিল তাদেরকে বললেন আল্লাহ তালা তোমাদের বোবা এবং বধিরত্ব যেটা সেটা দূর করে দিবেন কিন্তু তোমাদের চোখ নিয়ে নেবেন, তোমরা অন্ধ হয়ে যাবে, তোমরা কোনটার উপর সন্তুষ্ট, মানে এদেরটা তোমাদের কাছে চলে যাবে, তোমাদেরটা এদের কাছে চলে আসবে। তারা বলতেছে বাপা আল্লাহ তালা আমাদেরকে যে অবস্থায় রেখেছে না আলহামদুলিল্লাহ এটাতে সন্তুষ্ট, আমরা নতুন করে আর কিছু চাই না। তো আমির রাসুল বলছেন এদের ভিতর যদি শারীরিকভাবে এই স্বচ্ছলতা বা সন্তুষ্ট বোধ এটা চলে আসে, আমাদেরকে তো আল্লাহ তালা অনেক কিছু দিয়েছেন শারীরিকভাবে, আমরা অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে, পেশাগতভাবে, প্রত্যেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা তো তাদের চেয়ে অনেক ভালো আছি কামাল ভাই, কারো মহতাজ না আমরা। তো এরপরও যদি আমরা পরিবারের মধ্যে শান্তি না পাই বা নিজেই অস্বচ্ছলতা বোধ সামনে টেনে নিয়ে আসি, আমরা মনে করছি আমি অনেক অভাবে আছি, আমি এই টেনশনে আছি, এই পেরেশানিতে আছে, এখন আমি যদি মানুষের দাঁড়া দাঁড়া যাই কামাল ভাই আমাকে কে সচ্ছল করবে?
আরেকটা সহজ পন্থা আছে, মনে করো টেবিলের মধ্যে বা ঘরের মধ্যে যে খাবারটা আছে যা দেওয়া হয়েছে, অভিযোগ করার পরিবর্তে বলি আল্লাহ তুমি আজকে যা খাওয়াইছো আলহামদুলিল্লাহ, দেখবেন টেনশন এমনি খতম। এখন মনে করো ঘরে ইনকাম নাই, এখন আমার ডিমান্ডটা বেশি, তখন তো টেনশন শুরু হয়ে গেছে। যদি সচ্ছলতার সহজ আসান ফর্মুলা মেনে যাও, মেনে যাও, বাধ্য করার আগে মেনে যাও, দেখেন মজদুরিতে মানা আর খুশিতে মেনে নেওয়ার মধ্যে পার্থক্য আছে। কারণ আল্লাহ তাআলার দরবারে বান্দার মুকাদ্দরে রিজিকের মধ্যে সব দেওয়া আছে। এখন আমার আপনার কারিশমা হচ্ছে কি না, আমার আপনার কারিশমা হবে আমার মুকাদ্দর তো রিজিক আছে আমার হবে, আমি কেন টেনশন করব? এখন মালিক তো রিজিকের জিম্মায় নিয়েছে, মালিক আমাকে রিজিক দেবে, আমি খাবো খালাস, যতক্ষণ পর্যন্ত খাবার আছে আমি মৃত্যুবরণ করব না, মালাকুল মত ততক্ষণ আমার রু কবজ করবে না। এখন আমার আপনার দায়িত্ব রিজিকের টেনশন না করি মালিক মাওলাকে রাজি করার টেনশন করি। দেখেন কিতাবের মধ্যে আছে যারা ইলমে দিন শিক্ষায় রত থাকে আল্লাহ তাদের অভাব অর্থাৎ রিজিককে ফরাগত করে দেয়।
মাশাআল্লাহ
আপনি দেখেন না,
জিম্মাদার তো আল্লাহ তাআলা।
হ্যাঁ আছে। তো আমার আপনার ওই কাজ করা দরকার যে কাজ করলে রিজিকের মধ্যে ফরাগতি আসে, রিজিক বরকত হয়, অভাব দূর হয়। এখন এখানে একটা জিনিস এটাও নিতে পারি, যদি আমরা সচ্ছলতা আনতে চাই সহজ একটা আমল, সহজ একটা তরিকা, আই বুঝে বিআই করি।
আচ্ছা
এই ফন্টাটা কি অবলম্বন করি? অনেকে আছে বেতন পাইছে আজকের দিনে ফুল কুরমা খাইয়া শেষ, বাকি গাছ কুই আল্লাহ দিতে পারে না, দিয়েছে অ্যাভেলেবল দিবে, দিয়ে যাচ্ছে। যারা আল্লাহর রাস্তায় মারা যায়, যারা শহীদ আল্লাহ বলে তারা মৃত না, তাদেরকে আমি খাবারও দিই,
খাবারও দেয়।
কোথায় দিচ্ছে খাবারটা? খবরে। ওখানে কি রান্নাঘর আছে, বাবুরসি আছে, তাহলে কিভাবে দিচ্ছে? তো আল্লাহ তাআলার প্রেমে যারা নিজের জান দিয়েছে আল্লাহ তাদেরকে রিজিক দে। তো যারা আল্লাহর ইবাদত করবে, বন্দেগি করবে, রিজিক থেকে মেহরুম হবে। একটা আমল বলি, সহজ আমল, যে ব্যক্তি
যে মাদ্রাসার দর্শকবৃন্দ নোট করি আমরা,
যে ব্যক্তি রোজানা পাঁচ গানে নামাজ যথাযথ সময়ে আদায় করবে আল্লাহ তাআলা ওর অভাবকে দূর করে দেবে।
সুবহানাল্লাহ,
এটা একদম সহজ ফর্মুলা।
পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে রিজিক তালাশ,
নামাজ যথাযথ আদায় করো এসে যাবে।
সুবহানাল্লাহ,
একদম আসান ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে রিজিক সচ্ছলতা, আপনি যত গরিব হন না কেন, আপনি মনে করেন আপনার সাথে গরিব আর কেউ নাই,
কেউ নাই,
আপনার ঘর থেকে কেউ যেন মেহমানদারি না নিয়ে না যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
মানে আপনি মেহমানদারি বাড়িয়ে দেন,
বাড়িয়ে দেন,
মানে আমার ঘরে কিচ্ছু নাই, ফানি আছে ফানি দিলাম, তার একটু মুস্কি হয়ে যায় তাকে কথা বললাম,
আলাপ করলাম, তার
সুন্দর ব্যবহার দিলাম,
কারণ যে হান্দা যে ঘরে যত বেশি মেহমান আনা গুনা
হয়
ওই ঘরে রিজিকের মধ্যে বরকতের উপর বরকত।
মাশাআল্লাহ কামাল ভাই, এখন তো আমি টেনশনে পড়ে যাই, এত মানুষ যদি আমার স্বামীর বা আমার বাবার সাথে যদি আসে আমার ঘরের মধ্যে, রিজিকই চলে যাবে।
এটা আসলে নিজের না দাও। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, মেহমান তার রিজিক নিয়ে আসে আর মেহমানের কারণে মেজবানের রিজিকের মধ্যে বরকত হয়ে যায়,
বিশ্বাসের কারণে।
ও ভাই, আল্লাহ নবীর কথাকে বিশ্বাস করি না আমরা? দেখেন আমি আমার নবীর কথাকে বিশ্বাস করেছি, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি। দেখেন আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথাই বলতেন
না, জি
আল্লাহর পক্ষ থেকে বলতেন, নিজের থেকে কোনো কথাই
বলতেন না।
তোই নবী বলতেছে মেহমানদারি করো, তোমার রিজিকের বরকত হবে।
মাশাআল্লাহ।
এখন আমি যে বলি না মেহমান আসছে, আরে কি হবে, আরে কিচ্ছু হবে না, ও ওর রিজিক নিয়ে আইছে। তো আমরা মেহমানদারি যে দর্শক বিন্দু মেহমানদারি করে তো অনেকে নিজের শ্বশুর বাড়ির যারা আছে তাদেরকে, বোনের বাড়ির আসতে তখন গুরুত্ব দেয় না,
এটা নোট করা দরকার।
মেহমানদারি
আমার প্রতিবেশী, আমার হকদার
না। মেহমানদারির মধ্যে আমরা তালিকা না করি, এই আসলে করবো, ও আস নো, যে আসে ধনী গরিব ফকির মিসকিন সবাইকে আমরা কি দিল খুলে মেহমানদারি করি।
আমাদের বুজুর্গানে দিন এবং বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াকাত আমরা জানি যে উনি মেহমান ছাড়া খানাই খেতেন না, এবং আমাদের আসলাফ অনেক বুজুর্গ মেহমান ছাড়া তো খানাই খেতেন না। আমার কিবলা শেখ হযরত আমির আল সুন্নাতকে দেখেন, ওনার দস্তারখানার মধ্যে মেহমান তো থাকবেই থাকবে। মাশাআল্লাহ।
আসলে যে ঘরে দস্তারখানার মধ্যে মেহমান থাকে
জি
ওই ঘরের অভাব কেমনে থাকবে, কে মেহমানের রিজিক তো এখানে চলে গেছে
আসছে।
তো এই জন্য আমরা মেহমানদারি করি
জি।
মনে আরে মনে করো অনেকে এটা মনে করে, আরে আমার কাছে পাঁচটা দশটা তরকারি নাই, মেহমান কি মনে করবে? দেখেন আমি একটা কথা বলি, মনে করো মাসুদ মাওলানা সাহেব কারো বাড়িতে গেছে
জি,
খাবার টেবিল ভর্তি, কিন্তু মেজবানের বিহেভটা ভালো না, মাসুদ কি মনে করবে? ওই খাবারের কোনো দাম
নাই।
শাহরুখ কোথায় গেছে, খাবারের টেবিলে ডাইল আর রুটি, কিন্তু মেজবানের ভালোবাসা কমতি নাই, এই ডাইল রুটির কথা ভুলে গেছে, মেজবানকে জড়িয়ে ধরছে, এর মতো তো মেজবান আর হতে পারে না। দেখেন খাবারের মধ্যে মেহমানদারি না, ভাতৃত্বের মধ্যে, মহাব্বতের মধ্যে, আন্তরিকতার মধ্যে আসল মেহমানদারি। মেহমানদারি যে ফুলো কুর্মা দিলে হবে না, এটাই নেই,
ক্ষণস্থায়ী কামাল ভাই,
আসল হলো মুহাব্বত, ভালোবাসা। আমি এমন ভাবে কথা বলি যেন সে আমার কথায় খুশি হয়,
মাশাআল্লাহ,
কষ্ট না পায়। মেহমানদারি এইভাবে
এমন নেককারদের সোহবত বা তার সঙ্গ এমন হয় যে ঘন্টার পর ঘন্টা আপনি উপোস বসে থাকবেন, আপনার না পেটের খিদা লাগবে না উঠতে ইচ্ছা হবে, এমন অনেক ভালো মানুষের সঙ্গে আমরা দেখি মাশাআল্লাহ।
আসলে আমাদের সাথে একটা কথা আমি অ্যাড না করলেই নয়, কেননা আমাদের যে দর্শক শ্রোতা সবাই আমরা মানে চেষ্টা করি যেগুলো বলেছেন, অনেক অনেকে হয়তো আমলগুলো করি কিন্তু তারপরও আমাদের মাঝে সচ্ছলতাটা বিরাজ করে না। এটা না করার একটাই প্রধান কারণ হচ্ছে আমরা আজ মুসলমান হয়েছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে হয়তো আমাদের অস্তিত্বই থাকতো না। তো এই মুসলমান যেখানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করা, তার দেওয়া যে সুন্নত আদব রয়েছে এগুলোর উপর আমল করার কথা, আজ অধিকাংশ মুসলমান আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতে কি করেছে, দূরে সরে গিয়েছে, এবং এগুলোকে তো জীবন্ত কবরই দিয়ে দিয়েছে। এমন অনেক মুসলমান পাওয়া যায় যারা আমার নবী সুন্নতকে জীবন্ত প্রতিদিন কি দিচ্ছে, কবর দিয়ে দিচ্ছে, এমনভাবে মানে আমার নবী সুন্নতের সাথে মানে ঠাট্টামস করা, এটা মানে অনেক এটা অনেক কষ্টদায়ক। তো আমরা আমার নবীর সুন্নতে কি করেছি, দূরে সরে গেছি, যার কারণে আমাদের মধ্যে এই দারিদ্রতার অভাবটা যাচ্ছে না। যদি আমরা আমার নবীর সুন্নতকে অনুসরণ করতাম প্রত্যেকটা কাজে, সেটা খাবারের মধ্যে হোক, মেহমানদারি করা, এটা আমার নবীর একটা সুন্নতে মোবারক, সেই মেহমানদারিটা আপনি আমরা সামর্থ্য অনুযায়ী করলেন। অনেকে মেহমানদারি করতে গিয়ে কি করে, মানে বিভিন্ন ঋণ করে ফেলে, বা মানে ওনাকে বেশি দিতে হবে, আমার খুশি করতেই হবে বেশি, মানে পোলাও কোরমা, এরকম অনেকের মন মানসিকতা হয়ে থাকে। কামাল ভাই, দেখেছি আমি আমাদের মানে এলাকার মধ্যে
ট্রেডিশন
হয়ে থাকে, এটার মধ্যে তো সত্যিকার মেহমানদারিতে নয়, মেহমানদারি হচ্ছে এই যে কামাল হুজুর যেটা বলেছেন যে ভাতৃত্ববোধ,
ব্যবহার দ্বারা
ওনার সাথে, এবং যতটুকু সামর্থ্য আছে ওনাকে অতটুকু পেশ
করি,
টেনশন নেই ইনশাআল্লাহ। আমার নবী সুন্নতের উপর আমল করা নিয়ে তো করি, দেখবেন ওই ব্যক্তির দিল খুশি হয়ে যাবে, যেটা কামাল ভাই বলেছেন। তো এভাবে আরো অনেক সুন্নত মোবারক রয়েছে, যেমন আমরা খাবারের ক্ষেত্রে, যে আমরা খাবারের ক্ষেত্রে বিশেষ করে যে সুন্নত আদব রয়েছে এগুলো আমরা জানি না বেশিরভাগ মুসলমান। আমার নবী সুন্নত যে কীভাবে খাবার খেতে হবে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কি শেখায় সাপ্তাহিক ইজতেমার মধ্যে, বিভিন্ন আপনার প্রোগ্রামের মধ্যে একসাথে বসে আমার নবী সুন্নত তরিকে খাবার খাওয়া শেখায়। এর মধ্যে দর্শক শ্রোতারা অনেকে অবাক হবেন যে আজকে বেশিরভাগ মুসলমান, যেটা বলা হয় মানে আমরা হয়তো বা অনেকে আসি যে শুধুমাত্র দাওয়াত ইসলামের ইজতেমায় আসলে দস্তরখানায় খাবার খাই এবং ওখানে যে ফজিলত গুলো বলে ওখানে অর্জন করি, কিন্তু সেগুলো ঘরে গিয়ে আমরা অ্যাপ্লাই করি না, যার কারণে আমার মধ্যে ওই দরিদ্রতার অভাবটা থেকে যায়, সচ্ছলতা অর্জন। এর মধ্যে একটা আমি এই বলতে চাই যে যে আমরা খাবার খাই, খাবার খাওয়ার সময় অনেকে আমাদের এই খাত থেকে পড়ে যায় আর যে ব্যক্তি এই পতিত দানা তুলে খাবে না তার মধ্যে দারিদ্রতা লেগেই থাকে। এখন মাদানি চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যে নিত্যদিন যেটা খাবার খাচ্ছি সেটা যে খাবারই হোক না কেন, কামাল ভাই সেটা ভাত হোক রুটি হোক সব খাবারই আমরা সঠিকভাবে কি সেটা অপচয় করছি নাকি সঠিকভাবে ব্যবহার করে এই খাবারটা পরিপূর্ণভাবে
চিন্তা করে দেখি,
একটু চিন্তা করে দেখি, তাহলে ইনশাআল্লাহ এটা যদি আমরা এই এরকম অনেক সুন্নত মোবারক রয়েছে খাবার খাওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা খুঁজে খুঁজে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোবারকের উপর আমল করি, ইনশাআল্লাহ ওই ব্যক্তির দারিদ্রতা অবশ্যই দূর হয়ে যাবে।
সচ্ছলতা দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর সচ্ছলতা লাভের উপায় শুনছিলাম। কামাল ভাই একটা জিনিস, আমরা মানে আমাদের সচ্ছলতা লাভের উপায় বা আর্থিক মুক্তির জন্য আমরা যে জিনিসটাকে আমরা আমাদের মাইন্ডে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমাকে একটা ভালো জব করতে হবে, ভালো ব্যবসা লাগবে, এর মাধ্যমে আমার কি আর্থিক সচ্ছলতা আসবে, রিজিকের জন্য এগুলোই শর্ত। কামাল ভাই রিজিক আল্লাহ তাআলা দিবে, এমনি দিবে? কিন্তু কামাল ভাই আমি একটা রিওয়ায়েত আপনার সামনে রাখছি, বাকি আপনি ডিসকাশন করবেন। শাহরুখ ভাই আছেন মাশাআল্লাহ, যে মানুষ আমার রিওয়ায়েতের সারাংশ বলছি যে মদ যেভাবে মানুষকে তালাশ করে, মানুষ চায় বদ্ধ ঘরের মধ্যে লুকিয়ে থাকুক মদ ওখানে পৌঁছে যাবে, সেভাবে রিজিক আল্লাহ তাআলা মুকাদ্দারের মধ্যে তকদিরের মধ্যে যেটা লিখে রেখেছেন মানুষ সেটা চাক আর না চাক রিজিক তাকে সেভাবে তালাশ করে, মদ যেভাবে মানুষকে তালাশ করে রিজিকও ওই বন্দাকে তালাশ করে। এখন যে রিজিক আমার পিছনে পিছনে আমাকে তালাশ করছে কামাল ভাই, আমি ওটাকে আবার উল্টো তালাশ করছি কেন?
আপনার কথাটা ভাই এত হট, জবাবটা হট দেওয়ার মনে ঠিক হবে না, নর্মেলে দিই।
জি জি,
রিজিক আমাকে তালাশ করে, এটা আবু দাউদ শরীফের হাদিসে
সুবহানাল্লাহ,
মালাকুল মউত
মানুষকে
তালাশ করে, দুটো তালাশ করা। তো মালাকুল মউত কখন আসবে? যখন রিজিক শেষ হয়ে যাবে, এটা প্রথমে মেনে নিই। এক, রিজিক তো তালাশ করতেছে, রিজিক আসবে, রিজিকের অর্থাৎ দারিদ্রতা দূরের কত দূর যদি করতে চাই, তাহলে আমি বলবো মাদারে চ্যানেল দর্শকবৃন্দ, আজকে বিশাল একটা ভাইরাস আমাদের মাঝে, ওটাকে দূর করি, আমার এই কি আমার এই ট্রিটমেন্টটা নেন, অ্যান্টিবায়োটিক আমল করে দেখেন, গ্যারেন্টি 100% গ্যারেন্টি, এখানে সন্দেহ নাই, আপনার সুফল পাবেন, বিফল হবেন না আপনি
ইনশাআল্লাহ।
যে ভাইরাসটা দারিদ্রতা বা অসচ্ছলতার মধ্যে পড়ে যায়, যে ছেলে নিজের মা বাপের নাফরমানি করে,
অবাধ্য হয়,
অবাধ্য, তার মধ্যে এটা কখনো, তার থেকে এই ভাইরাসটা কখনো যাবে না।
মা বাবার অবাধ্য,
অবাধ্য
দারিদ্রতার পিছনে
এটা তার মুশকিলাত, অভাব, অনটন। আর যারা চায় মুক্তি পেতে, মা বাপকে সেবা করো, মুশকিলাত দূর হয়ে যাবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
এটা একদম শর্টকাট একটা ফর্মুলা।
তবে একটু এটাও বলে দিবেন কোন কোন বিষয়ে মা বাবার অবাধ্য হবে বা
কোন অবস্থায় মা বাপের অবাধ্য হওয়ার অনুমতি নাই, একটা অবস্থা ছাড়া।
জি,
মা বাপ যদি শরীয়তের বিধি বিধান পালন করতে মানা করে তখন মা বাপের কথা শোনা যাবে না, যেমন নামাজ পড়িস না, রোজা রাখিস না,
টিভি দেখ,
দাড়ি রাখিস না, গান বাজনা শুন,
জি
সমবয়সী লোকেরা কত টাকা উপার্জন করে। তুই এখন 20,000 টাকার মধ্যে আসো, একটু পিছন থেকে নেয় না, অর্থাৎ যেগুলো
এটাও আছে মানে দিনই কাজ না করা,
অর্থাৎ যেগুলো শরীয়তের বিরোধী কাজ, এই কাজে যদি মা বাপ আপনাকে করার জন্য বলে বা বাধ্য করে, সন্তানের উপর ফরজ গুণা থেকে বাঁচতে হবে, মা বাপের কথা মানা যাবে না। কারণ মা বাপের স্থান শরীয়তের ফরে, শরীয়তে মা বাপের তাজিম শিখাচ্ছে, নাহলে তো রাগ করিয়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে মা বাপের কদর কতটুকু ছিল সবাই ভালো করে জানে। এক, মা বাপের সেবা করি। আরেকটা ফর্মুলা আছে, যদি বান্দা চায় তার সচ্ছলতা অভাব দূর করুক, অর্থাৎ সচ্ছলতা আসুক, এটা হাদিসে মুবারকার মধ্যে আছে, নিজের আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখো। এখন আত্মীয়তা সব নতুন নতুন, সব কি সবার সাথে আছে সুসম্পর্ক, কিন্তু যার সাথে রাখার জন্য বলা হয়েছে তার সাথে নাই। আত্মীয়তা সুসম্পর্ক বজায় রাখি, এটার মাধ্যমে কি হয় সচ্ছলতা আসে। আর যেটা আর একটা সহজ পন্থা আছে, যেটা খাবার খাওয়ার আগে যদি বন্দা উভয় হাত দ্রুত করে
কবজি,
এই এতটুকু আগে ফরে, আল্লাহ তার অভাবকে দূর করে
দেবেন।
এখন আমরা কি কবজি দ্রুত করি, অনেকে তো হাত ধুই নাই, তো কাঁড়া চামিচ দিয়ে খাই, এভাবে এখন হাত ধোয়া
থাকে
না, এ বলেন তো আমি তো কোটিপতি, আমি তো চামিচ দিয়ে খাওয়া, এটা আমার স্টাইল, এটা আর ব্যাপার। কিন্তু দারিদ্রতা দূর করার মধ্যে একটা আমল তো আছে, হাত কি করা, দ্রুত করা খাবারের আগে ফরে।
আসলে কামাল ভাই, করোনা ভাইরাস এসে আমাদেরকে যদিও লকডাউনের মধ্যে ঘরের মধ্যে হোম কোয়ারেন্টাইন মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু একটা লাভ সুন্নতের প্রতি আমাদের এটা সে আমাদেরকে দৃষ্টি দেওয়ার জন্য শিখিয়েছে যে খাবারের আগে প্রত্যেকটা ক্ষেত্রে হাত ওয়াশ করা।
ব্যাপার কি জানেন,
এত গুরুত্ব
আসলে ব্যাপার কি জানেন, বর্তমান মাদানী জেলের দর্শকবৃন্দ, দুনিয়াদার সবাই ডাক্তারের কথাকে সবার উদ্দে মনে করে, আর মাওলা মাওলার নবীর কথাকে তেমন গুরুত্ব দেয় না। ডাক্তার বলছে খালাস, কি বলছে
ডাক্তার বলছে,
ডাক্তার বলছে, কিন্তু ওই যে ডাক্তারের কথাই ইমান রাখো তার কথাই ইমান আনা ফরহস
না।
নবীর কথা মানলে আমল করলে দুনিয়া তো শান্তি, পরকালও শান্তি, মিজানের ফাল্লায় আমলে বাড়ি, সোয়াবেও বেশি। ডাক্তার বলে হাত ধুই, কিন্তু আমরা বলতেছি ভাই খাবার আগে হাত দ্রুত করো, নবীর সুন্নত, টাইম নেই, দ্রুত করে না। তো জন্য ডাক্তারকে যেভাবে মানুষ প্রাধান্য দেয়, রাগ করিয়ে না মাদানি জেলার দর্শকবৃন্দ, কোনো ডাক্তারের ক্ষমতা নাই টাকার বিনিময়ে আপনার হায়াতকে বাড়িয়ে দেবে, কোনো ডাক্তারের ক্ষমতা নাই মালাকুল মত আসলে এমন আপনাকে কি জাল বিছানো হবে মালাকুল মতকে রুখিয়ে দেওয়া যাবে, কারো ক্ষমতা নাই। আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, ডাক্তারের সৃষ্টিকর্তা আল্লাহ, তো আমার আপনার দেহটা সৃষ্টি করেছে কি আল্লাহ, আর এই দেহের সুস্থতা কোন দিকে আল্লাহর নবীর তরিকায় আমাদেরকে বলে দিয়েছে, আমরা কিভাবে অভাব থেকে মুক্তি পাবো এটা আমার নবীর তরিকায় আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তো উচিত হবে আমরা ইলমে দিন অর্জন করি, শরীয়ত মোতাবেক জীবন যাপন করি, সুন্নত মোতাবেক আমল করি, আল্লাহ এবং তার রসুলের আহকাম পালন করি, দারিদ্রতা দূর হবে। বিল্ডিং বানানো ফুসওয়ালার নাম হতে পারে, বড় বড় গাড়ি বাড়ি ফুসওয়ালার নাম হতে পারে, বড় বড় ফ্যাক্টরি মেল কারখানার মালিক হওয়া যেতে পারে, কিন্তু অন্তরের হৃদয়ের প্রশান্তি আল্লাহর জিকির ছাড়া কোথাও আর পাওয়া যাবে না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এই জন্য আমরা মাওলার কথাকে গুরুত্ব দিই, ডাক্তারের কথাই যেভাবে মানি তার চাইতে বেশি মানি আল্লাহ এবং তার রাসূলের কথাকে, তাহলে আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ।
আচ্ছা দর্শকবৃন্দ, আমরা আজকের টিপস অনুযায়ী, মাদানী টিপস অনুযায়ী আমরা আমল করে ইনশাআল্লাহ অর্থনৈতিক মুক্তি এবং আর্থিক সচ্ছলতা আমাদের নসিব হবে।
আরে মাঝে কেমনে মুক্তি পাবো
কেমনে? জি,
এমন মেজরিটি মানুষ সুদের মধ্যে লিপ্ত, সুদ মানুষকে ফানা করে, সুদ মানুষকে ফানা করে, তার রক্ত চিবিয়ে খায়,
মেজরিটির দোকান সুদের মধ্যে টাকা নিয়ে ব্যবসা করতেছে, তার সচ্ছলতা কোত্থেকে আসবে? আল্লাহর নবীর হাদিসের মুবারকে আছে, সুদ মানুষকে কি করে? নিঃশেষ করে, ধ্বংস করে, শেষ করে। আর হালাল ইনকাম মানুষকে তরক্কি দেয়, বরকত দেয়। এখন সুদের মধ্যে আমরা দেখেন সুদ রক্ত শুষে নেয়, মানুষ এটাকে কিভাবে প্রফিট বলে বুঝা আসে না। হালাল ফন্তায় এক টাকার বরকত আর লক্ষ টাকা সুদের কিছুই তো নেই। আজকে আমার আপনার যত ধরনের মুশকিলাত নাফাগির কারণে সবাই শর্টকাটে হয়তো দেখতে সুদের বলে গে লাভ, দেখেন সুদ কি, সুদের ভাইরাস কি, তুমি মরে যাও আমি বেঁচে গেলে হলো। কিন্তু ইসলাম এটা শিখাই না, তুমিও বাঁচো আমিও বাঁচি। সুদের মহাজন টাকা দাও, মানে তোমার মূল টাকা আছে। কিছুদিন আগে একটা ঘটনা, সত্যি ঘটনা,
আচ্ছা,
সেই সুদ দিছিল, মূল টাকা ছিল মনে হয় লাখ খানিক, সেই সুদ দিছে 28 লাখ, তারপরে মূল টাকা শেষ হয় নাই। মানে চক্রবৃদ্ধি হারে কি
বাড়ছে,
এটা হচ্ছে মানুষের উপর জুলুম, এটা জুলুম বলা হচ্ছে। সেই জন্য আমরা মানুষকে সহজ কিস্তিতে সুদবিহীন খজে হাসানা দিই। খজে হাসানা সৎকার মতো সোয়াব, আরো বেশি সোয়াব, এটা তো আরো বেশি খজে হাসানা দাও ভাই। তুমি যেদিন পারো ভাই, এক মাস দুই মাস পরে আমার টাকাটা, আবার অনেকে বলবে টাকা দিলে তো দেয় না, একদিন কি উনাকে দেখে রাস্তা বদলাই দিছে, মানে মনে হয় উনি আমার থেকে টাকা চাইবে। যখন দেখলো ওই ব্যক্তিটা রাস্তা বদলাই দিছে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তখন ওই ব্যক্তি বললো আমি তোমারে মাফ করে দিলাম, তোমার টাকা আমার দরকার
নাই।
একজন ভাই আমার থেকে ফালাচ্ছে, লজ্জা পাচ্ছে
জীবন যাত্রার মান।
তুই জানো আমরা সহজ জিন্দেগি যাপনের সহজ পন্থা গুদম রাত না করি, নিজের বাসি বাসি না, সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করি, দেখবেন অভাব থাকবে না ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ কামাল ভাই, আপনি সুদের কথা উল্লেখ করেছেন, তো কালকের একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বাল রাদিয়াল্লাহু তাআলার ওয়াকিয়া, মুফতি আমাদের মুফতি আহলে সুন্নাত মুফতি কাসিম সাহেবের দামত বরকাতুল্লাহ আলিয়া এটা বয়ান করেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাদিয়াল্লাহু তাআলা যুগে আমাদের মুসলমানদের মান কেমন ছিল, মানে চিন্তাধারা কেমন ছিল। তো একজন আহমদ ইবনে হাম্বাল রাদিয়াল্লাহু তাআলার দরবারে মাসালা জিজ্ঞেস করতে আসলেন, বললেন হুজুর আমি রাতের বেলা ছাদের মধ্যে ওই যে কিছু সুতা কাটার কাজ আর কি, এটা হঠাৎ আমি করছিলাম ওই সময় আমার বাড়ির পাশ দিয়ে সরকারি সৈন্যদল যাচ্ছিল, তাদের মশাল ছিল হাতে আগুনের, যেটা ওই লাইটের আলোতে আমি কিছু কাজ করে নিয়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা তো সুদ হয়েছে, আমি কারণ রাষ্ট্রীয় একটা মানে ওই
উপকার নিয়েছি,
আমি উপকার নিয়েছি, এখন এটার তো আমার ইজাজত ছিল না, আমি এটা নিয়েছি, এখন বলেন এটা আমার জন্য হালাল হবে না হারাম হবে, এটা আমি কিভাবে আমি এটার মানে কি আর কাফারা বা যেটা এটা আদায় করতে পারি? এবং আহমদ ইবনে হাম্বাল বললেন আচ্ছা প্রথমে এটা তো বলো তুমি কে, মানে পর্দানসীন ইসলামী বোন আসলেন, তো বললেন আমি বিশ্বর হাফি রাদিয়াল্লাহু তাআলার বোন। মাশাআল্লাহ, আপনার ঘর থেকে তো তাকওয়া অন্য জনের জন্য জায়েজ হলো আপনার জন্য হারাম, এটা আপনার জন্য নাজায়েজ, কারণ আপনার ঘর থেকে তাকওয়া পরহেজগারি মানুষ শিখেছে। তাই এটাও দৃষ্টান্ত হয়ে যাক, বিরল দৃষ্টান্ত যে আপনার আপনি সরকারি মালামাল থেকে সরকারি আলো থেকে কোনো ফায়দা আপনি নেন নাই। কেন না কামাল ভাই, সরকার মানে যত চেষ্টা করলেও জুলুম থেকে বাঁচাটা তাদের জন্য খুব কষ্ট হয়ে যায়, জনগণের উপর কোনো না কোনো একটা এদিক সেদিক হয়ে যায়, তো জনগণের রাষ্ট্রীয় মাল অনেক সময় কব্জা হয়ে যায়। সেই যুগের কথা তিনি বললেন, সেই জন্যে রাষ্ট্রীয় মানে কোষাগার থেকে তারা অনেক দূরে থাকতেন, রাষ্ট্রীয় ফায়দা নেয়া থেকে অনেক দূরে থাকতেন, এটা থেকে তারা বেঁচে থাকতেন। এখন আমরা তো এটা নেয়ার জন্য যাচ্ছি সুদ, এখন সুদের কথা কি বলবেন কামাল ভাই?
আসলে আমরা নিজেরাই নিজেদের পায়ে কোড়াল মারি, নিজেরাই নিজেদের অভাব অনটন বাড়িয়ে দিচ্ছি। যেমন তার মধ্যে কিছু কারণ আছে, আজকে কিছু মানুষ অভাবে পড়তেছে ইচ্ছায়,
মেয়ে বিবাহ দেওয়া লাগবে, ঘরের বলদ বিক্রি করে দাও, শ্বাস দরকার নেই, মেয়েটা বিবাহ দাও, জমিন একটুখানি ছিল বিক্রি করে যৌতুক দাও। এই কারণে অনেক মানুষ কি অভাবের শিকার হচ্ছে। আর কিছু দামাত আছে এই শীতকালে ফিটা, হ্যাঁ আমার তার বাপের দিন না হক, শুধু বউয়ের বাপ থেকে চাই, স্বাভাবিক বাপ নিজের কন্যাকে ভালোবাসে, মেজরিটি সবাই মেজরিটি মনে করো, মেয়ের খুশির জন্য তার ইনকামে যা যা আছে ওগুলো সব দিয়ে যাও আমার মেয়ে খুশি থাকুক, নিজে অনাহারে অভাব অনটনকে গ্রহণ করে। তো এই দিক দিয়ে আমি বলবো যেই সব স্বামী জামাতা বউয়ের বাপকে বাকায়দা কি মজবুর তাদেরকে বাধ্য করে, এগুলাকে ছেড়ে দিই। এক দ্বিতীয় যারা নিঃস্ব অসহায় গরিব, আমি সবাইকে বলবো যৌতুক একটা সামাজিক অভিশাপ, এই কাজগুলোকে বয়কট করি, সুন্নত মোতাবেক অলিমাওয়ালা শাদি করি। দেখেন বর্তমানে আমাদের দেশে মেজরিটি মানুষ বিবাহ শাদির মধ্যে ফকির হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, আমার একটা জানা বাস্তব কথা, বিবাহ দিয়েছে প্রায় 10-12 লাখ টাকা খরচ হয়েছে বাফের, কিছুদিন পরে স্বামী অর্থাৎ জামাতা তার মেয়েকে বললো আমার একটা পয়সা নাই, বাবা আব্বুকে বলো না কিছু টাকা দিতে আমি ব্যবসা করি। তখন শ্বশুর বলতেছে এই এমন যদি আগে বলতো আমি 10 লাখ টাকা খরচ করতাম না, সব তার এমনি দিয়ে দিতাম, কারণ এত দুমদামের সাথে মেয়ে বিবাহ দিল কিন্তু মেয়ের স্বামীর ঘরে কি নাই, সচ্ছলতা নাই, আর্থিক অভাব, তো বাপ কি সুখ আছে? তো এই জন্য আমরা বিলাসিতা এগুলাকে বয়কট করি, কিন্তু বিলাসিতা রাগ করি না, করোনা কালে ঠিক ছিল সব সিধা সাদা সিএনজির মধ্যে বিবাহ, করোনা হতে পারে কারোর জন্য কহর কিন্তু বিলাসিতাওয়ালাদের জন্য রহমত হয়েছে। এই করোনা কালে মেজরিটি প্রসবকালীন সিজার হয় নাই, সিজারে একটা বিলাসিতা রাগ করিয়েন না,
ডাক্তার অ্যাডমিট নিচ্ছে না,
নিচ্ছে না, হ্যাঁ করোনা কালে এই বিলাসিতা বাইরাস থেকে অনেকে বেশি, মেজরিটি 97% সিজার বিহীন নর্মাল হয়েছে। এটা শিখো, দেখো এক বছর আগেও তো সিজার ছাড়া হয় নাই, এখন কেমন হয়েছে, কোন ডাক্তার নাই, ডাক্তার কাজ জানবা চাই তার লাই প্রসবকালীন আসানি করছে কিনা, হয়ে গেছে। ঠিক অনুরূপ ভাবে শাদি খানা বরবাদি গ্যাদারিং নেই কি নেই, তুমি আমি শেষ, অর্থাৎ সুন্দর মোতাবেক আমল করি না, মজবুরির মধ্যে হয়ে গেছে। তো এভাবে অনেকগুলা কাজ আছে,
আমরা চাইলে পারি,
পারি,
এটা আল্লাহ
তাআলা, অসম্ভব কিছু নাই,
মাশাআল্লাহ। আমাদের একটু অ্যাটেম্প্ট নেওয়া দরকার, চেষ্টা করা দরকার, পদক্ষেপ নেই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কামিয়ে মিনিস করবেন। জি, কিছু SMS পড়ি কামাল ভাই। চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগর থেকে বলছেন বিনতে নাসির আত্তারি, যে আপনাদেরকে সালাম, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি বিষয়ের উপর আলোচনা হচ্ছে, স্বচ্ছলতা লাভের উপায়, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এত সুন্দর একটি বিষয় নেওয়ার জন্যে আপনাদেরকে ধন্যবাদ, আমার আব্বু আম্মুর জন্য একটু দোয়া করিয়েন, দোয়া চাচ্ছেন আল্লাহ তাআলা শিফা দান করুক, তাদেরকে পারিবারিক অর্থনৈতিক স্বচ্ছলতা স্বাচ্ছন্দতা বোধ দান করুন। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা স্বচ্ছলতা লাভের উপায় কী এটা জানতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা সবার ঘরের মধ্যে স্বচ্ছলতা বোধ দান করুক। অনেকের শাহরুখ ভাই অনেক কিছু আছে, থাকার পরেও সে বলে আমার শান্তি নাই, আমার এটা দরকার। এখন ঘরের মধ্যে মেহমান আসলে ফ্লোরে বসাতে হচ্ছে না, বসানোর জন্য চেয়ার টেবিল আছে, এখন সে বলছে আমার বড় একটা সোফা সেট দরকার, সোফা সেটও আছে, বলছে না আমার এটা তো হচ্ছে না, আলিশান গদিওয়ালা একটা সোফা সেট দরকার, বিলাসবহুল, মানে ডিমান্ড দিন দিন বাড়ছে বাড়ছে। এসব ইসলামী ভাই ইসলামী বোন বা অর্থাৎ এইসব মানুষদেরকে আপনি কী টিপস দেবেন? এক মাদিনী মুন্না, 2 দিন আগের কথা,
যে
কামাল ভাই তার পেন্সিলটা আমার হাতের বিঘাত সম পরিমাণ হবে, বলছে আব্বু এটা অনেক ছোট হয়ে গেছে, মেয়ের হাতের চেয়ে অনেক বড় আছে, ছোট হয়ে গেছে, আমার আর একটা পেন্সিল দরকার। অথচ সে চাইলে এটা আরও সপ্তাহ 2 সপ্তাহ ইউজ করতে পারবে। এই যে ছোট ছোট মাদিনী মুন্না মুন্নি ছোট ছোট বাচ্চাদের ভিতরও এটা একটা মানে ট্রেডিশন
ট্রেডিশন হচ্ছে,
এখন যে এখন এদেরকে কি মাদানি ফুল দিবেন, বাচ্চারা কীভাবে জিনিসকে সঠিক ইউজ করা, কানা যেটা অল্প তুষ্টি, যেটা আছে সেটাতে খুশি থাকা, এবং আল্লাহ তাআলা অপরের কাছে আমাকে মহতাজ করছে না, আমি দুটো দুমুঠো খেতে পারছি, আমি বাস নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে আছি, এটার উপর যথেষ্টতা কীভাবে নসিব হয়?
দেখেন এই মাসুজুর, এটা এটার জন্য তো সর্বত আপনি যেটা বলেছেন অল্প তুষ্টি কি, এই বিষয়টা আমাদের অবশ্যই জানতে
হবে।
অল্প তুষ্টি বিষয়টা কি, অল্প তুষ্টি মানে হচ্ছে দর্শক শ্রোতায় অল্প তুষ্টি নিয়ে মাদানি চ্যানেলে অনেকবার হয়তো আলোচনা হয়েছে যে আল্লাহ তাআলা যাই দিয়েছেন ওইটার মধ্যে কি থাকা, নিজেকে সন্তুষ্ট রাখা এবং নিজের চাহিদা বাড়বে কিন্তু সেটাকে লাগামহীনভাবে কি না করা, এগুতে না দেওয়া, লিমিটেশনের মধ্যে থাকা, শরীয়তের মধ্যে থাকা। যেমন আপনি যেটা বলেছেন যে এই মানে মেহমান আসছে ইনাকে মানে ইনার মাঝে একটা টেনশন কাজ করে যে আমাকে কি বলবে মেহমানটা, যে লোকে কি বলবে। আজকে মানুষের মধ্যে বেশিরভাগ মুসলমান লোকে কি বলবে আমাকে, লোকে কি বলবে সেটা তো দেখার বিষয় নয়, আমি আমার আল্লাহ আমার মতো আমি থাকে, আমার নবী সুন্নতকে আমি আমল করি, আমার নবী পৃথিবীতে কি এই একজন মানুষকে খুশি করা সব বেশি বড় দামি কাজ নাকি আমার নবীকে খুশি করা।
সুবহানাল্লাহ।
তো আমার নবীকে খুশি করা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি কি দামি কাজ। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি থাকবেন হচ্ছে আমার নবী সুন্নতকে আমল করলে,
আমল করলে
মাশাআল্লাহ। তো এই পন্থা যারা অবলম্বন করে, যারা অল্প দুষ্টির মধ্যে যার মধ্যে এটা চিন্তা আসে যে আমি আমাকে কি বলবে মানুষ, মানে আমি যদি আজকে এই সবজি দিয়ে কি করি, মেহমানদারি করি, মানে ওই মেহমানটা ঘরে গিয়ে আমার নামে বদনাম করবে না তো, বা এ বলবে না তো ও মুখ ঘরে গিয়েছিলাম মানে কিন্তু এখানে হয়ে গেল কি, মানে
মেহমানদারি হয় না।
তো এটা দেখেন এখান থেকে কিন্তু গুনার ফাঁদগুলো আস্তে আস্তে কি হচ্ছে, বের হচ্ছে। একদিকে ওই মুসলমান যিনি মেজবান এই ধারণাগুলো তার একদিকে কুধারণা হয়ে যাচ্ছে, কারণ হয়তো মেহমান এরকম চিন্তাধারা নাও থাকতে পারে, এরকম চিন্তাধারা নাও থাকতে পারে, তাহলে এটার মধ্যে আমরা গুনাহের দিকে লিপ্ত হচ্ছি। তো আমাকে চিন্তা করতে হবে আমাকে শরীয়ত কি বলছে। চাহিদা তো বাড়বে মানুষের, কিন্তু সেটা চাহিদাটা বাড়লে আমাকে উপার্জনও বাড়াতে হবে, কিন্তু এই উপার্জন করতে গিয়ে আমি কি হারাম পথ অবলম্বন করছি কিনা এই বিষয়টা চিন্তা করতে হবে। তাহলে এই মাসুদ যেটা বলেছেন যে মেহমানদারি করছি, সোফা আছে বা এসে আর একটু আলিশান ব্যবস্থা করি, তাহলে তার চিন্তা আসবে, ফিকির আসবে যে এখন সে 20,000 টাকা ইনকাম করছে, তাহলে বাড়তি আর 10,000 ইনকামের জন্য কি করতে হবে তাকে, নিশ্চয়ই খারাপ কথা
না। এটা এভাবে করতে পারে, কামাল ভাই একটু অ্যাড করবেন যে ঠিক আছে স্বামী তুমি যখন পারছো না, আমি স্ত্রী আছি না, আমাকে ইজাজত দাও, আমিও পড়ালেখা, আমি শিক্ষিত, তো আমিও মাস্টার্স পাস, চাকরি তো অ্যাভেলেবেল, মেয়েদেরকে আরও অগ্রাধিকার দেওয়া হচ্ছে, আমাকে অনুমতি দিন, আমিও আপনার সাথে কাঁধে কাঁধ মিলে চাকরি করি।
আমি আসলে আমাদের মুশকিলাত কোথায় জানেন,
যে
আমরা এভাবে তাকাই
উপরের দিকে,
কি সুন্দর
পারি,
এখন আমি ডুবে গেছি। দেখো বাবা
মহতা, এই
আমরা যাদেরকে দেখে নিজের ডিমান্ডকে বাড়াচ্ছি, আমাদের উচিত ছিল নিচেকে দেখা। যেমন আমার আজকে একটা সিআর আছে, কারো কাছে তো সিআরও নেই, প্লাস্টিকের বৈঠক আছে, তো উপর দিকে না তাকাই। দেখেন মূল মুশকিলের দিকে আমরা সচ্ছল না হওয়ার কারণ কি, মানুষ মুশকিলাত এখানে আমরা উপরে তাকাই, আরে কি ড্রয়িং রুম বানাইছে, কি ডাইনিং, কি এ কি করতে করতে এ কি আমি জুবরিওয়ালাকে দেখি, লেল লাইনে যারা ঘুমাই তাদেরকে দেখি,
পথের মধ্যে যারা শুয়ে থাকে যাদের ঘরই নেই,
তখন হবে আমার কামিয়াবি, অন্যথায় বাবা যতই আপনি ডিসকাস করেন না কেন,
আমি তো আর কামাল ভাই আসমানে থাকবো না, আমি থাকবো মাটির নিচে, আমার নজরকে সবসময় নিচের দিকে রাখা দরকার।
গডটাকে যে যারা খেয়াল করছে,
খেয়াল
করে রাখছে, সেই এই ধরনের টেনশনের মধ্যে কখনো পড়ে না।
কামাল ভাই এর মধ্যে একটা টিপস আনতে চাই, এই জন্য যে এটা আপনার হাদিস পাকের মধ্যে রয়েছে যে আপনি যদি ওই ওই জিনিসটাকে বেশি স্মরণ করতে চান, তাহলে সে ব্যক্তিকে অবশ্যই কি হতে হবে, তাকওয়া এবং খোদা ব্যতীত এটা অবলম্বন করতে হবে। তাহলেই তার মাঝে কি, যখন আপনি সে সঠিকভাবে ইলম অর্জন করবে, তার মধ্যে যখন আল্লাহ তাআলার হারাম এবং হালাল বিষয়ে জ্ঞান চলে আসবে, তাহলে অবশ্যই তার তাকওয়া অর্জনের এবং সাথে সাথে নফল ইবাদতও বেড়ে যাবে, তাহলে তার মধ্যে তাকওয়া চলে আসবে, খোদা ভীতি চলে আসবে। এখন যখন সে একজন ধনীকে দেখবে তার চেয়ে উপরের লেভেলের, তার মধ্যে খোদা ভীতি তাকওয়া ওইটা কাজ করে কি বলবে, যে এটা যদি করতে যাই তাহলে আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে যাবেন না, তো আমার থেকে যেটা তাকওয়া রয়েছে, ইবাদত রয়েছে, সেটা আমার থেকে দূরীভূত হয়ে যাবে না, তো তখন ইনি কি করবেন, ওই নিচের দিকে তাকানোর, ওনার মন মানসিকতা সৃষ্টি হবে, কবরের কথা বেশি স্মরণ হবে। এর জন্য একটা উপায় এটাও নিতে পারে যে আমরা কি করি, খোদা ভীতি এবং তাকওয়া এটা অর্জনের চেষ্টা করি, এটা হচ্ছে সচ্চলতা লাভের একমাত্র উপায়।
মারহাবা মারহাবা। মাঝে মাঝে দর্শকবৃন্দ, আসলে দুনিয়াতে যদি বাঁচি, বাঁচতে চাই, তো দুনিয়ার যিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আর দুনিয়াতে যারা কামিয়াব সফল ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে, যাদের মকবুলিয়ত রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে, নবী রাসূল এবং আল্লাহর ওলিদেরকে দেখি, তারাও এই দুনিয়াতে বসবাস করে দুনিয়া থেকে তারা পাড়ি জমিয়েছেন এবং তারা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে এখনও বেঁচে আছেন। তাদের চর্চা কেয়ামত পর্যন্ত থাকবে, আখেরাতও তাদের চর্চায় চলবে, তাদের বিজয় নিকেতন উঠতে থাকবে। তাই বাদীজন দর্শকবৃন্দ, যেটা টেনশন আমি আপনি করছি, তো সেটা আল্লাহ তার রসুলের আনুগত্যের মধ্যেই আসবে। তাই দুনিয়াদারকে ফলো না করে আল্লাহ ওয়ালাদেরকে, আল্লাহ তাআলা যাদেরকে ফলো করার জন্য আমাদেরকে বলেছেন তাদেরকে ফলো করি, ইনশাআল্লাহ সম্পদ বলেন, আর্থিক সচ্ছলতা বলেন, সব কিছু আপনার পিছনে পিছনে দৌড়াবে। তাই কামাল ভাই এখানে অ্যাড করবেন যে আপনি হয়তো, কারণ আমরা গ্রামীণ পরিবেশে বড় হয়েছি, পুরো দুনিয়াকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা গ্রাম থেকে উঠে এসেছে মাশাআল্লাহ, এটা আমরা দেখে এসেছি। তো আমরা অনেক সময় দেখেছি বড় ভাই, বড় ভাইয়ের কাপড় অনেক সময় ছোট ভাই পরেছে। এখন এমন একটা অবস্থা চলছে গ্রামের মধ্যেও, আমার বাচ্চা এটাকে আমি নতুন কাপড় পরিয়েছি, এ কি অপরাধ করেছে, পরে জন্ম নিয়েছে বলে কি একে আমি পুরনো কাপড় পরাবো, বড় ছেলের কাপড় পরাবো? না, অসম্ভব। দরকার হলে সে উলঙ্গ থাকবে, ওই বাচ্চাকে আমি এই বাচ্চার পুরনো কাপড় পরাবো না,
নতুন কাপড় কিনে,
নতুন কাপড় লাগবে, নতুন নতুন লাগবে, নতুন বাচ্চা নতুন কাপড় লাগবে। এখন নতুন আর
সমাধান,
জি জি,
সমাধান একদম আসান রে বাবা, চোখটাকে বন্ধ করে নাও, দেখা ছেড়ে দাও। সত্যি বলতেছি আমি,
জি,
একজন অন্ধকে জিজ্ঞাসা করো তার এই কাপড়ের ডিমান্ড আছে কিনা,
জি,
বিল্ডিং এর ডিমান্ড আছে কিনা, লাক্সারি গাড়ি এদিক সেদিক ঘুরা, কারণ এই চোখটা নাই, সব শেষ।
এটা খাইতে পারলে
হাদিস শরীফের মধ্যে আছে, এভাবে অন্ধ ব্যক্তি,
জি,
যদি তার অন্ধত্বের মধ্যে সবর করে,
ওই হ্যাঁ হ্যাঁ,
গুনা থেকে বাঁচে, মরার সাথে সাথে
জান্নাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
চোখটাকে বন্ধ করে গেল,
জি,
দেখা ছেড়ে দিই। এখন আমরা আসলে দেখেন, বান্ধবী বান্ধবীর সাথে, বন্ধু বন্ধুর সাথে দেখাই দেখির মধ্যে বেড়ে যাচ্ছে,
বেড়ে যাচ্ছে।
এই জন্য যে দেখার মধ্যে লালসা বেড়ে যায়, এটা করা লাগবে, এটা না হলে হবে না, আমি লোক বলবো না, এটা বলবো মানে আগ্রহ, কারণ লোকটা শব্দটা বেশিরভাগ খারাপের দিকে কি হয় ব্যবহার হয়, যে দেখার কারণে আমার কি দারিদ্রতার দিকে ডুবে যাচ্ছি, টেনশনে বেড়ে যাচ্ছে, ওই দেখাটা ছেড়ে দিই না। আমি বলি আমাদের অনেক অংশে এই ধরনের কাজ বন্ধ হবে যখন আমি চোখটাকে বন্ধ করব। যেমন আমি চোখ বন্ধ করে রাখি, দেখাটা ছেড়ে দিই, মানে আমি কোথাও যাচ্ছি চোখ বন্ধ করে রাখি, আলাস
জিকির করো,
জিকির করো, দরসই পড়ো, সাইডে কি গেছে আল্লাহ জানে,
দেখার দরকার নেই,
হ্যাঁ
জি,
ঠিক ওর কাপড়টা খুব সুন্দর, এখন আমারও লাগবে, এই যে একটা চাহিদা দেখার কারণে বেড়ে যাচ্ছে, এটা ছেড়ে দিই। সাথে সাথে আরেকটা অভাবের কারণ হয়, প্রতিটি ফুগ্রামে নতুন কাপড়ের ডিমান্ড, এটা তো ফুসেওয়ালা একটা বড় ভাইরাস, এখন তাদের সাথে সাথে মধ্যবিত্তরা এখন পড়ে গেছে এটার মধ্যে,
এটা করোনার মধ্যে দেখা গেছে, মানে এই যে করোনা গেল, ঈদ গেল না,
পুরান কাপড় দিয়ে ঈদ করে গেছে,
এখন দেখেন অধিকাংশ মুসলমান আমরা তো ঈদে নতুন কাপড় দিয়ে ঈদ করি, কিন্তু এই করোনা আমাদেরকে কি শিক্ষা দিল,
আসলে ইচ্ছা করলে সব
সব পারে, সব হয়,
ওই বন্দা কামিয়াব, ওই বন্দা সম্মানিত, যে বন্দা গুস খাই নাই, সুদ খাই নাই, অফরের সামনে হাত ফাতে নাই, যত আছে তত উপর রাজি আছে, এটা আমাদেরকে শিক্ষা দিছে কে, আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েদের কাপড় ক্রয় করে দিতে পারে নাই। তো আমাদের উচিত হবে এটাই, আমরা যত আছে ততর উপর কি থাকি,
সন্তুষ্ট,
আমার যা আছে, দেখেন আমার তো আপনার তো যা আছে, যদি আমরা আল্লাহওয়ালাদেরকে দেখি, তাদের তো কিছুই ছিল না, তাদের আজকে মাদারে গেছে। আর যাদের ফুইসা দন দৌলত বাড়ি গাড়ি ছিল তাদের নিশানো নাই,
অস্তিত্বই বিলীন হয়ে
গেছে। ফুইসাওয়ালার মধ্যে সুখ না,
সুখ নাই,
আসল সুখ মাওলার ইত্তেবার মধ্যে। আচ্ছা, কেউ যদি বলে আমার দারিদ্রতা যাচ্ছেই না,
যাচ্ছেই না,
আমার মতো ও গরিব আর কেউ নাই, আমি আপনাকে মুবারক, আপনি ফুইসাওয়ালার সাথে ও ভাই দেখো আল্লাহ তাআলা বন্দার সাথে যা করে। আমি বন্দা মেনে নিই আলহামদুলিল্লাহ, কারণ অনেকে বলে ছেলেকে মা ভালোবাসে, মার সাইতে লক্ষ লক্ষ বেশি মোহাম্মদ মওলা বন্দারে করেন,
মাশাআল্লাহ।
এই জিনিসটা আমরা মাথায় রাখি। অনেকে বলে এটা আমার প্রাপ্য না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, খাইলাম আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, ঘুমাইল অর্থাৎ মাওলা আমি রাজি তোমার পথে মতে। তাহলে হবে কি, আমি টেনশন থেকে মুক্তি। যেমন অনেকে অসুস্থ আছে, সে হু হাতাশ করে, আচ্ছা হু হাতাশ করলে তুমি কি ভালো হইবা, বল আলহামদুলিল্লাহ,
কেউ কাছে আসবে একটু হামদর্দি দেখাবে।
হামদর্দি মাওলা থেকে, বন্দা থেকে নয়। দেখো আমি বলি, বন্দা অভাব অনটনকে যে গোপন করে নিজের চাহাতকে, তার মতো মর্যাদাওয়ালা বন্দা আর কে আছে?
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
এখন আমরা শুধু বলে বেড়াই, ভাই আমার এটা নাই সেটা নাই, কেন বলবো? বলি তো মাওলাকে বলি, মাওলা সবচেয়ে উত্তম দাতা।
বাস, আল্লাহ তাআলা আমাদেরকে এটার উপর থাকা তৌফিক নসিব করুন। জি, দর্শকদেরকে আমরা অনেকক্ষণ দূরে রেখে গেছি, ইনশাআল্লাহ আমরা কলের দিকে যাচ্ছি। জি, আপনাদের কল শুনবো। জি,
চট্টগ্রাম থেকে বলতেছি। মাশাআল্লাহ, মাদিনী চ্যানেলে অনুষ্ঠানগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা সবাইকে বরকতান করুক, রহমত করুক সকলের প্রতি।
আমিন, মাশাআল্লাহ।
মোহাম্মদ এনামত তারিক হাটহাজার থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ, আজকের যে অনুষ্ঠান মাদানী চ্যানেলের মধ্যে সরাসরি সম্প্রচার হচ্ছে, হৃদয়ের প্রশান্তি আলহামদুলিল্লাহ। যে অনুষ্ঠানগুলো দেখলে হৃদয়ের মধ্যে অনেক প্রশান্তি এসে যায়। এবং আজকের যে বিষয় রয়েছে সচ্ছলতার উপায়, দেখা যায় আমরা অনেক সময় সচ্ছলতা হয় না, টাকা পয়সা ইনকামের মধ্যে অনেক কমতি হয়, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। আর যখন দৌলত ইনকাম হয় তখন আল্লাহ তাআলাকে ভুলে যায় অনেকে। তো এটার ক্ষেত্রে যদি একটু মাদানী ফুল ইরশাদ করত।
জি মাশাআল্লাহ, আমার এনাম ভাইয়ের মাদানী ফুল, এর ব্যাপারে কে দিবেন? আয় বুঝে ব্যয় করা না ব্যয় বুঝে আয় করা, আর্থিক সচ্ছলতা কিভাবে নসিব হবে?
যেটা বলছে এটা বাস্তব। যখন ফকির থাকে আল্লাহ আল্লাহ ফুইসা হইলে নাই।
জি,
এগুলা মানুষ দেখেন, আল্লাহ তাআলা মানুষকে টাকা দিয়ে পরীক্ষা করে।
জি,
ও বুখারী শরীফে হাদিসে মুবারক আছে, এক টাক মাতাওয়ালা যার ফকির মিসকির কিছুই ছিল না,
জি,
অনেক বড় হয়েছে, আমি তারটাই বলি,
জি,
তার কাছে ফেরেস্তা আইসা, অর্থাৎ সে গরিব মিসকিন, তার টাকটা বালা করে দিছে, তার একটা ছাগল দিছে মনে করো, এর থেকে থেকে বড় গেছে, বড় ফুইসাওয়ালা গেছে।
জি,
এখন যখন সে কোটিপতি গেছে, আরেকবার ফেরেস্তা একজন মুসাফির সে যে আসলো, ভাই আমি একজন মুসাফির,
জি,
আমাকে কিছু দান করো,
বললাম
অর্থাৎ কি এ অস্বীকার করলো মনে করো, দেয় নাই।
জি,
তখন বলো তুমি তো এরকম
ছিলে,
বলো কবে আমার বংশের মধ্যে কেউ ছিল
না
এরকম, অস্বীকার করলো, আমি শুরু থেকে বুঝছি এখনো বলবে, দেখো রাগ করি আমাদের যে দর্শক বৃন্দ, আমাদের পরিবেশও আছে, আমার বাপ দাদা 14 খানদার আমরা হুঁশিয়ার আছিলাম,
আল্লাহ তাআলা
নিয়ামত আছে, এর দাদাও দিনমজুরি কাজ করছে, এ ভুলে গেছে। এই জন্য তখন আবার বদুয়া হলে, ঠিক আছে তুই যখন টাকসিরি না টাক হয়ে যা, তুই যখন ফকির সিরি না ফকির হয়ে যা, আল্লাহ দিয়ে পরীক্ষা কর বন্দাকে। এই জন্য বন্দার উচিত আল্লাহর শুকরিয়া
আদায় করা,
সুখ দুঃখ সর্ব অবস্থায়,
জি,
সর্ব অবস্থায় সুখ দুঃখ সর্ব অবস্থায় মাওলার কৃতজ্ঞতা স্বীকার করা, অন্যথা সেই তো বেওয়াফা।
দুনিয়াতে মানুষ মানুষের ব্যবসায়ী করলে, কৃতজ্ঞতা স্বীকার না করলে পরবর্তীতে তাকে অনেক কিছু দেয়া বন্ধ করে।
দেখো বন্দার কুদরতে কিছু নাই, আল্লাহ যার তৌফিকে সব হয়ে যায়।
জি মাশাআল্লাহ।
তো যদি বন্দার উচিত কি করা, শুকরিয়া আদায় করা, আমি করছি না বলা।
জি,
আমি 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 বলা তত আরে বরবাদ।
সেদিন কিতাবের মধ্যে রয়েছে, লাম যে লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুক্রিয়া আদায় করলো না সে আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করবে না। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, জি আরও কল রয়েছে, চালিয়ে দিন ভাই। সময় শেষের দিকে
আমি হৃদয় প্রশান্তি অনুষ্ঠান দেখছি, সচ্ছল থাকার উপায় আলহামদুলিল্লাহ, এখান থেকে আমাদের অনেক অনেক মাদানি ফুল আমরা পাবো আশা করছি। যে এখনকার দিনে সচ্ছলতার উপায় বিভিন্ন সরাইভাবে আমলের মাধ্যমে কীভাবে থাকা যায় সেটা আমরা মাদানি ফুল আশা করছি শুনতে পারবো। এই অনুষ্ঠান যারা পরিচালনা করছেন তাদের সবাইকে মোবারকবাদ পেশারে, মাসুদ ভাই আর সহযোগী যারা আছেন তাদের সবাইকে
পরিবার যেমন কি শুধু আপনার আপনার যিনি সহধর্মিনী বা যে ইসলামী সহধর্মিনী তার কি কোনো এখানে দায়িত্ববোধ বা ওখানে পার্টিসিপেট করার কি দরকার নাই? যেমন আপনিও সম্পদের মালিক, আমিও সম্পদের মালিক, আপনিও ইনকাম করছেন, আমিও ইনকাম করছি, বা আপনার প্রত্যেক সম্পত্তি আছে, আমার প্রত্যেক সম্পত্তি আছে, আমি এখন মালিক হয়ে গেছি, এখন না সংসারের খরচ সব স্বামীকে সামলাতে হবে, আপনি সব করবেন, আমি একটা টাকাও দিব না, আমি এখন আপনাকে দিয়েছি তো ধার দিয়েছি, আপনি আমাকে দিয়ে দিতে হবে।
বাবা রাগ করিয়া না, হয়তো আপনার বিফরে যেতে হবে কথাটা, ঘরের কর্তাই তো পুরুষ, মহিলার যাবতীয় গড়ের দায়িত্ব যখন পুরুষ, মহিলার সবকিছু দেখার দায়িত্ব পুরুষের। আমাদের দেশে একটা কথা আছে, সংসার সুখী হয়
রমণীর গুণে
গুণী, এখন রমণীকে বলবো।
আচ্ছা,
রাগ করিয়েন না, আমরা সবার
সবার
না, মাসুদ ভাইয়ের না, ইসলামী মধ্যে সবার। একজন নারী স্ত্রী যদি চায় তার গড়কে সর্বদা সচ্ছল রাখার জন্য অগ্রণী ভূমিকা রাখতে
পারে।
কিভাবে? দেখেন, নারী যদি বলে না আমার দরকার আছে, হবে না, না দিলে এখন সুইসাইড ছাড়া উপায় নেই,
উপায় নেই,
কিন্তু সুইসাইড যায়স নেই,
বা টেনশনের সাথে স্ট্রোক করতে পারে কামাল ভাই।
দেখেন, একজন স্বামীকে শান্তি দেওয়ার দায়িত্ব স্ত্রীর, স্বামীর দায়িত্ব তার আর্থিক যত লেনদেন আছে এগুলোর পরিপূর্ণতা আদায় করা। তো স্ত্রী যদি চায় কিভাবে সংসারটাকে সচ্ছল করতে পারে, অনেকগুলো দিক আছে। আপনি দেখতেন আগে, আমার আগে এখন আছে কিনা জানি না, বড় ভাইয়ের পোশাক ছোট মেজো ভাই পড়তো, মেজো ভাইয়ের বেশি পোশাক ছোট ভাই, এভাবে কি
এমনকি অনেক সময় ভাগিনারা পড়ছে,
সবাই এখন আছে অনেকে পরে,
এখন
কমে গেছে।
তখন তখনকার স্ত্রীরা স্বামী উপদার বেশি ছিল,
কিছু টাকা
কিভাবে করা যায় এক, এটা এক। দ্বিতীয়, আমরা বড় ভাই খাবার কেনে বেঁচে গেলে ফেলে দেওয়া না ভাই, হাদিস শরীফে আছে
উচ্ছিষ্টতার মধ্যে,
উচ্ছিষ্ট খাবারের মধ্যে শিফা আছে, বেঁচে গেছে ছোট ভাইকে খাবার দাও না, নিজে গিয়ে নো, একে বলে না ওগুলোর মধ্যে বাইরে ফেলে দাও, ফেলে দাও,
অনেক স্ত্রী খায় না কামাল ভাই স্বামীর খাবার
না, যারা বলতেছে থেকে অপচয়, এই অপচয়টা যদি রোধ করা হয় তাহলে এটাও কি সচ্ছলতার একটা দিক। এরপরে আসেন গড়ের যে সামানপত্র, একজন বাচ্চাকে যে খেলনা দিলাম ওটা যদি আপনি সেভ করে রাখেন, দ্বিতীয় বাচ্চা বাচ্চা তৃতীয় বাচ্চা সবাই ওটা কি ইউজ করতে
পারবে,
কিন্তু অনেকে না, এটা তোর হালাস, এটা তোর হালাস। তো এইভাবে একজন নারী যদি চায় এভাবে সেভ করা যেতে পারে। দ্বিতীয়, একজন নারী বলে আমার মামাতো বোনের বিবাহ, খালাতে বোনের বিবাহ, বিভিন্ন চোদ্দ খানদানের বিবাহ কইতে কইতে স্বামী বেচারা কি আমার স্বামী সাপ থেকে বেঁচে যায়, এভাবে কি সচ্ছলতা আসতে
পারে?
এইভাবে একজন নারী যদি প্রতিটি, যেমন আগে ছিল বড় ভাইয়ের বুক মেজো ভাই বোন ছোট বই পর্যায়ক্রমে সবাই পড়ছে, এখন পুরাতন বই কোথায় আল্লাহ জানে,
জি জি,
তো সবার জন্য আলাদা আলাদা
স্টেশন রোডে পাওয়া যায়,
তো প্রতিটি, এই জন্য প্রতিটি সেক্টরে যদি একটা সংসারের সচ্ছলতা বা টেনশন মুক্ত রাখার জন্য আমি বলবো পুরুষ তো ইনকাম করে, কিন্তু একজন মা, একজন স্ত্রী, একজন নারী বিশেষ ভূমিকা রাখতে পারে।
জি মাশাআল্লাহ,
বিশেষ ভূমিকা রাখতে পারে কি, অনেকগুলা স্বাভাবিক যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের রোগ বিমারী হতে পারে, ভাই প্রথমে তাকে পারে প্রাইমারি ট্রিটমেন্ট তো না ডাক্তার কাছে দিতে হবে, আমার ছেলেকে একটা ডাক্তারের কাছে গেলে 600 টাকা এক তার ভিজিট। এখন ডাক্তার কয় আগে টেস্ট করানো, নানি রোগী দেখতাম না, ওইখানে গেছে 3000 টাকা, এখন এই যাবে কোথায়? ভাই করব একটু তো ধৈর্য ধারণ করো না হই হাল্লা। এই জন্য এই কারণে ওভারঅল চতুর্দিকে টেনশন,
পারিবারিক অশান্তি কারণে লেগে আছে।
যে স্ত্রীর উচিত যে স্বামী ইনকামটা যে করছে ইনার ইনকামের লিমিটটা কতটুকু, তাহলে ওই চিন্তাটা আমার করা দরকার, এই অনুসারে আমি কি করব আমার যতটুকু চাহিদা
তার কথা একমত না, ইনকামের উপর কেন লিমিট করবো, স্ত্রী এটা হোক আমি আমার জামাইর ধন সম্পদটাকে সেভ করব, আর যেখানে দরকার ওখানে খরচ,
ওইটাই বলছি আর কি আমি।
আপনার কাছে লিমিট, আরে আমার স্বামী তো 2 লাখ ইনকাম করে আমি কেন এখানে বাসাত করব, এরকম না। দেখেন একজন স্বামী
জি
একজন মানে আমরা আর দিকে চলে যাচ্ছি, ঠিক আছে, একজন স্বামী যা ইনকাম করে তার নমিনী কিন্তু তার স্ত্রী,
অথবা বাচ্চা,
স্বাভাবিক নমিনী স্ত্রী। কারণ স্বামীর যদি বেঁচে যাওয়া সম্পদ রেখে মারা যায় অটোমেটিক মালিক কে? স্ত্রী। দেখো প্রত্যেক বাপ বা স্বামী চায় তার অবর্তমানও যেন তার পরিবার কষ্ট না পড়ুক, এই জন্য বাপ ভাই বা স্বামী সেভ করার চেষ্টা করে, কেউ চায় না তার স্ত্রী বা মা তার পরিবার অপরের দ্বারস্থ হোক। সেই জন্য প্রতিটি পরিবার যদি সচ্ছল থাকার ইচ্ছা পোষণ করে স্বামীর সাথে সাথে স্ত্রীর ভূমিকা সবচাইতে
গুরুত্বপূর্ণ
বেশি
বেশি মাশাআল্লাহ। মাদিনার দর্শকবৃন্দ, ইসলামী ফোন যারা শুনছেন, আমরা স্বামীকে যেগুলা মৌলিক চাহিদা রয়েছে সেগুলা তার কাছ থেকে আদায় করি, কিন্তু অতিরিক্ত ডিমান্ডকে আমাদের মৌলিক চাহিদায় আমরা চাহিদার লিস্টে না আনি। যেমন ধরেন বাসস্থান, খাবার দাবার, চিকিৎসা ইত্যাদি, লেখাপড়া, কাপড় চোপড় সতর ঢাকার জন্যে, ইবাদতের যা সামগ্রী আছে সেগুলো একজন স্বামীর উপর বর্তায়, এগুলা করতে হয়। এখন যদি আমি প্রতিদিন পোলাও খাওয়া, প্রতিদিন শপিং করতে যাওয়া, প্রতিদিন যে কোনো একটা অনুষ্ঠানে যাওয়া, এটাকে যদি আমাদের ট্র্যাডিশন এবং বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসি, তখন স্বামী তো বেচারা কষ্টে পড়ে যাবে। তাই আমরা আসলে মৌলিক ইসলামী চাহিদাগুলোকে আমরা মেটানোর চেষ্টা করি।
আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা যারা শুনছেন, এই আপনি যেটা বলেছেন লেখাপড়ার খরচ, আজকাল তো আমাদের বেশিরভাগ এই ইসলামী ভনেরা বা যারা স্বামীর ইনকাম দিয়ে কী করেছে বাচ্চাদের লেখাপড়া করিয়ে থাকে, তো ইনাদের চিন্তা করা উচিত যে কোন কি কোন লেখাপড়া করাইলে মানে তার সন্তানকে, বা কোন খাতে খরচ করলে তার সচ্ছলতা বৃদ্ধি পাবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যদি একজন ব্যক্তি তার ইনকামটা কোনো দিনই ছাত্রের জন্য, যিনি দিনই ইলম অর্জন করে, শরীয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করে, দিন চর্চা করে, তার পিছনে যদি খরচ করা হয়, তারা আল্লাহ তাআলা তার রিজিককে প্রশস্ত করে দেয়। তাহলে এখন আমাদের চিন্তা করা উচিত, দেখেন বেশিরভাগ মুসলমান আমরা আজকাল খরচ করছি ইংলিশ মিডিয়ামের জন্য, বাসায় দু চার, হ্যাঁ, দুনিয়াবি মানে শিক্ষাটা যাতে সে পারফেক্ট ভাবে পায়
যতটুকু দরকার আপনি দেই, কিন্তু দ্বীনি ইলমকে আমরা পেছনে রেখে
আফসোস, শতকোটি আফসোস যে মাসুদুজুর আমার চোখে দেখা মানে দুনিয়াবির জন্য কি করছি ব্যয় করছি, তাহলে আমাদের সচ্ছলতা কোত্থেকে আসবে? তাহলে আমাদের চিন্তা করা উচিত, আমরা যেভাবে দুনিয়াকে গুরুত্ব দিচ্ছি তার চেয়ে বেশি অধিক পরিমাণে গুরুত্ব দিনের পিছনে দেওয়া, আগে নিজের সন্তানদেরকে ভালোভাবে দিনের সম্পর্কে শিক্ষা দেওয়া, এবং এর জন্য যতটুকু দরকার তার পিছনে খরচ করা। কেননা একজন সন্তান সে দুনিয়াবি আপনার শিক্ষা অর্জন করলে তার মা বাবার আখিরাতের কোনো ফায়দা নেই, এমন অনেক আফসোস শতকোটি আছে, অনেক মাস্টার ডিগ্রি ডক্টরেট লাভ করা কি মানে দেখা যায় ভাই যিনি তার বাবার জানাজার মধ্যে জানাজার দোয়া যেটা পড়াতে হয় সেটা পর্যন্ত জানে না, কি দোয়া পড়তে সেটা বুঝতে
পারলে মা বাবার ফায়দা হবে সেটা জানে না। যাক, মানে যে দর্শকবৃন্দ, আমরা প্রথমে ওই জ্ঞান যেটা মৌলিক ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া দরকার, এটা শিক্ষা দেয়, পাশাপাশি দুনিয়াতে থাকতে হবে, দুনিয়াবী জ্ঞান আমার দরকার, এটাও শিক্ষা দেয়। আমরা এটাকে অস্বীকার করছি না, কিন্তু যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলম হাসিল করা, অর্জন করা আমাদের উপর ফরজ করা হয়েছে, যেটা তো আমার ইবাদত ঠিক থাকবে, ওটা আগে প্রথম আমাকে শিক্ষা নিতে হবে।
শুধু এটা নিজের সন্তানদেরকে নয়, যারা মাদ্রাসা পড়ছে তাদের ক্ষেত্রে ব্যয় করে, কিন্তু অর্থাৎ সদকা করে এটা কি করা যায়, এই সচ্ছলতা অবলম্বন করা যায়।
মাশাল্লাহ। জি, পরবর্তী কলগুলো চালিয়ে দিন, আমাদের সময় খুব কম, যা কল আছে দু চারটা চালিয়ে দিন। জি, আর্থিক সচ্ছলতা এবং পরিবারের পরিবারের মধ্যে স্বাচ্ছন্দতা বোধ চলে আসবে ইনশাআল্লাহ। জি, নেক্সট কল।
মাশাআল্লাহ, হৃদয় প্রশান্তি অনুষ্ঠান। আজকের বিষয়টা অনেক যুগ উপযোগী একটা বিষয়, আর্থিক সচ্ছলতার ব্যাপারে। COVID-19 এর কারণে মানুষের অনেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করলে কিভাবে চললে এই আর্থিক সচ্ছলতা আসবে, মেহরবানি করে জানাবেন। সালাম
আলাইকুম। জি, কামাল ভাই থেকে আমাদের ফুল দিব চট্টগ্রামের।
ব্যবসার যদি আর্থিক সচ্ছলতা
দরকার, জি,
দুঃখ দেওয়া ছেড়ে দিই।
আচ্ছা,
খালাস, একটা ফর্ম
গ্রাহককে না
না ঠকাতাকে ঠকানোর যে একটা মাইন্ড,
জি,
এটা ছেড়ে দিই।
জি,
সততা অবলম্বন করি, ভালো মালটা ক্রেতাকে দিই,
লিমিট লাভে তাকে এটা সেল করি।
কয়েকটা জিনিস সর্বলা এখানে, এক, সততা সর্ব আগে,
জি,
দুই, মানুষের সাথে ব্যবহার
সুন্দর রাখি,
খুব সুন্দর,
জি,
তিন, অল্প লাভ,
অল্প লাভ।
এই তিনটা জিনিস যার ব্যবসার মধ্যে আছে তার ব্যবসার মধ্যে লস নেই,
ঘাটতে নাই, কারণ লাভ আর লাভই হবে ইনশাআল্লাহ।
মানুষ সৎ ব্যবসায়ী থেকে মাল কিনতে চাই,
জি,
ঠকতে না চাই,
জি,
মানুষ ভালোটাই নিতে চায়,
অবশ্যই,
আর মানুষ ব্যবহারটা চায়
চায়।
এই তিনটা সমন্বয় করি, ব্যবসার মধ্যে উন্নতি হবে, চাকরির মধ্যেও উন্নত হবে, প্রতিটি সেক্টরে উন্নতি হবে ইনশাআল্লাহ, মুশকিলাত থাকবে।
গ্রাহককে মূল্যায়ন করি আমরা, একজন মুসলমান
আসছে, আমরা চাই একদিনে লাখপতি হতে, রাতারাতি
লাখপতি,
কোটিপতি,
বিলিয়ন,
অর্থাৎ তুমি মরে যাও আমি বাঁচলে হয়ে গেল, এই ধরনের ব্যবসায়ী দ্বারা
না দেশের উন্নতি হচ্ছে না নিজের উন্নতি হচ্ছে,
এই ধরনের মাইন্ড প্রতিটি ডিপার্টমেন্টে যাদের যাদের হয়ে গেছে, আমি বাঁচলে হলো,
জি,
তাকে দিয়ে দেশ এবং দশের কোনো উপকারে হবে না,
হবে না,
তার পরিবারও হবে না। কেন জানেন, সে শুধু নিজের চিন্তায় থাকে, পরিবারের মেয়ে ছেলে বাচ্চা বউ মা এদের সাথে টাইম নেই,
টাইম নেই, জি।
তো এই ধরনের লুক, এই মাইন্ডগুলা থেকে, এই মাইন্ডগুলা ওলা ব্যক্তিকে প্রথমে ট্রিটমেন্ট করাই, ভাই তুমি দেশের সম্পদ, জাতির সম্পদ, পরিবারের সম্পদ, কারো বাপ কারো স্বামী, তোমার কেমন হওয়া চাই,
দায়িত্ববোধ,
স্বাভাবিক মনে করো,
জি,
কেউ ঠগায়,
জি,
তার ছেলে এসে যদি আরেকজন সেম ব্যবসায়ীর হাতে এসে যদি ঠগে যায় তার কেমন লাগে,
জি,
আর্থিক সচ্ছলতার মধ্যে সৎ ব্যবসায়ী এটা নিয়ে আসি, সৎ, অল্প লাভ, ফিওর মাল, ভালো মাল, সস্তায় তিন অবস্থা না দি, ভালো
মিথ্যা প্রশংসা না করা,
বা এটা ভালো দাম ওটার চাইতে হয়তো একটু বেশি, গ্যারান্টি ভালো,
জি,
এখন আমরা তো বলি না ওটা খারাপ আমারটা নেন আরো ভালো,
এমন তো দেখা যায় মাল দিচ্ছে দুই নম্বরটা, কিন্তু প্রশংসা সত্যটার করছে, মিথ্যা প্রশংসা করে কি করছে, ওনাকে ধোকা দিচ্ছে, টাকাটাও বেশি মানে অরিজিনাল বেশি, যেটা অরিজিনাল দাম এটা নিয়ে
ব্যবসায়ী আরেকটা সাকসেস হতে পারে, মেজরিটি ব্যবসার যারা ব্যবসা করে সুদের ব্যবসাটা ছেড়ে দিই,
জি জি জি।
আর কামাল ভাই, কোনো মুফতি থেকে শরী আলিম থেকে এটা তফতিশ করিয়ে নেয় না, নিরীক্ষণ করিয়ে নেয় না, আমরা তো সবকিছু
নিরীক্ষণ করলে মৌলানা সাহেব মানা করে দেয়, আমি কই যাবো,
কই যাবো,
কই যাবে, জান্নাতে দেবে বেটা, কারণ মৌলানা সাহেব সত্যিকার আলিমিদিন আপনাকে বাঁচাবে,
বাঁচাবে, এটা হারাম সেটা হারাম এটা হালাল
সেট করবে
আসলে অনেকে জ্ঞান হয়ে গেছে এটা তো আমার নবীর সুন্নাত ব্যবসা করা এখানে বরকত হবে
এটা আমি এখানে একটা জিনিস যারা বলে আমি গেলে বেজে যাব মনে করো তার ব্যবসা বেজাল আছে তাহলে যাইতা কেন দেখো মানুষ ডাক্তারের কাছে যায় ডাক্তার আমারে চেক আপ করো যেন আমি ভালো হয়ে যাই ডাক্তারকে করিস না করিস না করুন কত টাকা লাগে
জি বরাবর
আমি সুস্থ হতে চাই
জি
তো শরীর সুস্থতার জন্য আপনি নিজে ইচ্ছাই করার আগ্রহী তো গিজা ইনকাম থেকে ফিউর করার জন্য কেন বাঁধা
হালাল
তো এই জন্য নিজেকে বুঝতে হবে কারণ নিজে বাঁচলে বাপের নাম নিজে বাঁচি অপরকে বাঁচাই পরিবারকে বাঁচাই
আমিন আমিন
সচ্ছলতা আমার আপনার তাকওয়ার মধ্যে ফরহাজগারির মধ্যে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির উপর আমল করার মধ্যে
মাশাআল্লাহ যেতে যেতে আধা মিনিটের মধ্যে আপনি যদি আমাদের কিছু
আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে দারিদ্রতা থেকে কিভাবে মুক্তি বা সচ্ছলতা অবলম্বন করবো তো আমরা আসলে অনেক এরকম শুনতে গেলে অনেক কিছু বয়ান করা যাবে তো আমরা কি করি আমার নবীর বেশি বেশি আমার নবীর সুন্নতকে আমল করি আমি দর্শক শ্রোতাদেরকে এটাই বেশি কি করব উৎসাহিত করব কেননা আমি নিজেই এর বরকত আলহামদুলিল্লাহ পাচ্ছি তো যদি আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবনের সাথে আঁকড়ে ধরতে পারি ইনশাআল্লাহ আমাদের পারিবারিক আত্মিক সব দিকে সচ্ছলতা চলে আসবে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাঝে চেয়ে দর্শকবৃন্দ সময় অল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম দেখতে দেখতে সময় এখন একেবারে শেষ পর্যায়ে আমাদের মোবাইল লিগদয় আমাদেরকে খুব সুন্দর সুন্দর মাদানী ফুল দিয়েছেন কীভাবে অর্থনৈতিক আমরা সচ্ছলতা লাভ করব এবং পরিবার কীভাবে আমাদের সুন্দরভাবে চলবে আমরা আশা করি মোটামুটি নোট করেছি এবং ফাইন্ড আউট করেছি আমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে আমরা ইনশাআল্লাহ এই মাদানী ফুলের উপর আমরা এক মাস চেষ্টা করি ইনশাআল্লাহ পরবর্তী মাসে দেখবেন ইনশাআল্লাহ অর্থনৈতিক সচ্ছলতাবোধ স্বাচ্ছন্নতা আপনার মাঝে ফিরে এসেছে আমরাও এটা আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে অর্থনৈতিক মুক্তি এবং আল্লাহ তাআলার ইবাদতের সাথে আমাদের দিলকে লাগিয়ে দিক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
মন মুগ্ধ কর হৃদয়ের প্রশান্তি মদিনায়।